exclusively on FusionBD.com.
আছেন যারা মন অনেক ভালো, কারণ স্টুডিওতে এই মুহূর্তে আছেন আহমেদ বাবু, ডক্টর আলিফ, এবং তারা দুজনই আজকে তাদের স্টোরি শেয়ার করবেন। সো আপনারা হয়তো অনেক বেশি মানে আমার মতোই এখন এক্সাইটেড এবং একটা এক্সাইটমেন্ট কাজ করছে আপনাদের ভেতরেও। তো যাই হোক, আমি একটু শুরুতেই বলি যে কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। তার আগে বলি ঘড়িতে সময় অলরেডি রাত 12টা এবং আমি রাসেল আসির সাথে, আর শুরু হয়ে গেল ভূত এফএম প্রতি সপ্তাহের মতো আজকেও। এবং এখন আমি যেটা করবো যে কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন সেই নিয়মগুলো একটু বলে দেবো। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofukti.fm, উইচ ইজ bhutfm@radiofukti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনি আপনার ঘটনা পাঠাতে পারেন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করবেন নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনায়। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আর আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radio.futti and www.facebook.com/futfm.russell। এই দুটো পেজে এসেও আপনি চেক করতে পারেন আমাদের যে আমাদের যে আজকের গেস্টরা আছে তাদের ছবি আপলোড করা হয়েছে, চেক ইট আউট। অ্যান্ড নিচে আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন কোন ঘটনা আপনার ভালো লাগছে, কোন ঘটনা ভালো লাগছে না। এবং অবশ্যই আপনি আমাদেরকে জানাতে পারেন যে আপনার আরো কি করা যায়, সবকিছু আপনি জানাতে পারেন। এবং আমাদের যে পোস্ট আছে এটা আপনি শেয়ারও করতে পারেন, তাহলে প্রচুর মানুষ জানতে পারবেন ভূত এফএম সম্পর্কে এবং তারাও হয়তো ঘটনা পাঠাতে উৎসাহী হবেন। তো এখন আরেকটা আমাদের আমি পেজের কথা বলবো, সেটা টুইটারে আমাদের যে পেজ রয়েছে আপনি কেউ চাইলেই খুঁজে বের করতে পারেন, russell_ভূত এফএম। এখানে যে আপনি টুইটারে যে আপনি আজকে আমাদের এই পোস্টটা দেখতে পারেন এবং সেখান থেকেও আপনি আমাদের আজকের ছবিটা চেক করতে পারেন এবং আপনি জানাতে পারেন যে আপনার কেমন লাগছে। তো এই ছিল নিয়ম কানুন, এখন সরাসরি ঘটনায় চলে যাব। এবং আমাদের প্রথমেই যে ঘটনাটি রয়েছে সেটি একটা অফকোর্স একটা ইমেইল, এবং ইমেইলে পাঠানো ঘটনাটি ঘটনাটি খুব অদ্ভুত। এই ঘটনাটি শুধু ভয়েরই না, এই ঘটনাটি পড়ছি কারণ এর মধ্যে এক ধরনের অ্যাডভেঞ্চার আছে আমার কাছে মনে হয়েছে তাই। এবং এই ঘটনার শেষে আমি একটা পরামর্শ দেব যে এই ঘটনায় যিনি পাঠিয়েছেন তিনি যেই পথ অবলম্বন করেছেন সেই পথটা আমি বলবো যে আপনারা কেউ করবেন না, এবং সেটা আমি প্রথমেই বলে নিচ্ছি এবং তারপরে তার ঘটনায় যাচ্ছি। এখন যেটা করব সেটা হচ্ছে যে তিনি যেভাবে লিখেছেন আমি সেইভাবেই আপনাদের কাছে ঘটনাটি পড়ে শোনানোর চেষ্টা করব। রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি একজন ইতালি প্রবাসী, জিজ্ঞেস করব না আপনি কেমন আছেন কারণ আপনি সবসময় আমি আপনার প্রোগ্রাম শুনি, তাই আশা নয় দৃঢ় বিশ্বাস যে আপনি সবসময় আপনার মতো করে ভালো আছেন সবাইকে নিয়ে, এমনকি ভূত এফএমের সব শুভাকাঙ্ক্ষীদের নিয়ে। আসলে ভাই, আমি আজ আপনার সাথে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি জানি না আপনার কাছে এটা কেমন মনে হবে বা কতটা ভৌতিক মনে হবে, বাট এটা আমার জন্য অনেক বিভীষিকাময় একটি ঘটনা। আপনি জানেন যারা বাংলাদেশ থেকে অবৈধ পথে ইতালিতে আসে তাদের অনেক কষ্ট করে ইতালিতে আসতে হয়। রাশিয়ার পর থেকে বেশিরভাগ রাস্তাটি পায়ে হেঁটে অথবা বাই রোডে অথবা নদী পার হয়ে সাঁতরে সাঁতার কেটে অথবা নৌকায় করে আসতে হয়। এটা যে কতটা কষ্টকর একমাত্র যারা এসেছেন এই ভাবে তারাই বলতে পারবেন। তখন আল্লাহর কাছে সবাই এইটাই চান যে আল্লাহ যেন জান নিয়ে নেয়, একেবারে না হয় যেন দেশের সহি সালামতে ফিরে যেতে পারি। আর আমি তখনকার একটি বিভীষিকাময় ঘটনা আপনাদের কাছে তুলে ধরতে যাচ্ছি যাতে করে আমাদের বাঙালি ভাইয়েরা এত বড় দুঃসাহস আর কখনো না করে। না করাটাই ভালো। সালটা 2005, ঘটনাটি ঘটে ইউক্রেনের একটি জঙ্গলে। আমরা ছিলাম টোটাল 17 জন, তাদের মধ্যে ছিল পাকিস্তানের, শ্রীলঙ্কান, ইন্ডিয়ান, এমনকি নেপালি, তার মধ্যে আমরা দুজন বাংলাদেশি। আমি একটু বলে রাখি যে আমি ভালো হিন্দি জানতাম না, এই জন্য ওদের সাথে আমার খুব ভালো একটা রিলেশন তৈরি হয়ে যায়। হিন্দি জানতাম এই জন্য খুব ভালো রিলেশন তৈরি হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে। ঘটনাটি ঘটে এক পাকিস্তানি ভাইকে নিয়ে যার নাম আব্দুল হামিদ। ঘটনাটি হচ্ছে ইউক্রেনের জঙ্গলে আমরা যখন ছিলাম সেখানে আমাদেরকে মারধর করা হতো, প্রেশার দেওয়া হতো, যেটা নিজের চোখে না দেখলে কখনো আপনারা বিশ্বাস করতে পারবেন না। ওই টর্চার সহ্য করতে না পেরে পাকিস্তানি ওই ভদ্রলোক সেখানে মারা যায়। তারপর থেকে শুরু হয় ঘটনা। আমরা থাকতাম একটা বাংকারের মতো জায়গায়। উনি মারা যাওয়ার পর কি হয়েছে না হয়েছে এটা আমি কোনো কিছু জানি না। সমস্যা হল, মারা যাবার দুদিন পর থেকে ওনাকে সবাই বাসার আশেপাশে রাত্রেবেলা ঘোরাঘুরি করতে দেখা যায়, দেখতে পায়। প্রথমে দুই একজন দেখে, কিন্তু ঘটনাটি কেউ বিশ্বাস করে না। পরে এক এক করে মোটামুটি ঘটনাটি সবার নজরবন্দী হয়। আমার সাথে সেদিন রাতে ঘটে যায় সেই বিভীষিকাময় ঘটনাটি। সেদিন প্রচন্ড বড় প্রচন্ড বরফ পড়ছিল, এতটাই হাড় কাঁপানো ঠান্ডা যে চিন্তা করা যায় না। তাপমাত্রা ছিল -7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। আমি বের হয়ে জঙ্গলে যাই একটা কাজে। আমার মনে হচ্ছিল আমার পাশে কেউ হাঁটছে, এদিক সেদিক দেখলাম কাউকে দেখা যাচ্ছে না। তখন একটু চোখের আড়াল থেকে উনি আমাকে ডাকলো, বলল, ভাই তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি বা তোমার কোনো ক্ষতি করতে আসিনি, আমি একটা মেসেজ দিতে পারব, আমার একটা মেসেজ আছে সেটা দিতে পারবা, বাট আমি ওনাকে দেখলে আমি কথা বলবো কিনা, মানে আমি একদম অজ্ঞানের মতো হয়ে গেছি। উনি তখন আমাকে বলল, আমার লাশটা পাশের এক জঙ্গলের মধ্যে পড়ে আছে, যদি তোমরা পারো সবাই মিলে আমার লাশটা দাফন করার ব্যবস্থা করো, আর আমার ব্যাগের মধ্যে কিছু ডলার লুকানো অবস্থায় আছে, ওখানে আমার বাসার ঠিকানাও দেয়া আছে, যদি কোনোভাবে সম্ভব হয় তুমি আমার বাসায় খবরটা পৌঁছানোর ব্যবস্থা করো, কারণ আমার দালাল মিথ্যা কথা বলে আমার ফ্যামিলির কাছ থেকে আবারও টাকা নেওয়ার ব্যবস্থা করছে। উনি ওনার মতো করে কথাগুলো বলল, আমি শুধু হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম। জানি না এইভাবে কতটা সময় কেটেছে। এক পর্যায়ে দেখলাম উনি আর ওই জায়গায় নেই। তারপর আমি আবারও বাংকারের মধ্যে ঢুকে অন্য পাকিস্তানিদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম। তখন তারা, তার ছোট্ট একটি ব্যাগ ছিল সেটা চেক করে ব্যাগের ভেতর থেকে কিছু ডলার আর কিছু ঠিকানা সবকিছু খুঁজে পায়। পরদিন আমরা আশেপাশে তন্নতন্ন করে খুঁজি, কিন্তু তার লাশটি আমরা কোথাও পাইনি। আর আমরা চিঠিও দিতে পারি নাই বা কোনোভাবে খবরটাও দিতে পারিনি তার ফ্যামিলিকে, কারণ আমরা এখানে বন্দি অবস্থায় ছিলাম। তারপর আমরা যখন ইউক্রেন বর্ডারে আসি, আমরা একজনের সাহায্য নিয়ে তাকে বিস্তারিত সবকিছু জানানোর পরে সেই পাকিস্তানে চিঠিটি পাঠানোর ব্যবস্থা করা হয়। এবং ওইখান থেকে টাকা পাঠানোর কোনো সিস্টেম ছিল না, তাই ব্যাগ থেকে পাওয়া টাকাগুলো ওই পাকিস্তানি বাইরের মানে কাছেই রেখে দেয়। এবং তারপর থেকে আমরা কেউ কখনো ওনাকে আর দেখতে পাইনি। দীর্ঘ 4-5 মাস পর আমি ইতালিতে আসি। তো আমার কাছে আরো বেশ কিছু ঘটনা আছে, আমি পরবর্তীতে শেয়ার করব, এটা বলেছেন তিনি। তারপরে তিনি তার ফোন নম্বর শেয়ার করেছেন এবং তিনি তার নাম লিখেছেন ফেসবুক আইডিতে, যে নামটা সেটাই তিনি লিখেছেন, এবং সেই নামটি হচ্ছে মাসুম নিলয়। তো এই ছিল আমার কাছে পাঠানো ঘটনা মাসুম নিলয়ের। এবং আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে মাসুম নিলয় যেহেতু ফেসবুক আইডিও দিয়ে দিয়েছেন, আপনারা তার সাথে কমিউনিকেট করবেন। আচ্ছা, এবং ডিটেলস অ্যাড্রেস তিনি দিয়েছেন সেটা আমি দিলাম না আপনাদের কাছে, এবং ফোন নাম্বারটাও শেয়ার করছি না। এবং তিনি যেহেতু নিষেধ করেছেন যে ডিটেলস শেয়ার না করতে, তো যাই হোক, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে সরাসরি চলে যাব আমাদের প্রথম অতিথি ডক্টর আলিফের কাছে, এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি ডক্টর আলিফের ঘটনা আরেকবার।
আসসালামু আলাইকুম লিসেনার্স, যারা নতুন শুনছেন তাদের জন্য আমার পরিচয়টি আবার দিতে চাচ্ছি। আমি ডক্টর আলিফ রাজি, ভূত এফএমে প্রায় 8 বছর ধরে আসছি। আজকে যে ঘটনাটা শেয়ার করবো এটা আমি একজনের কাছ থেকে পেয়েছি আর কি। তো আসবো করে আসা হচ্ছিল না, আজকে চলে আসছি হঠাৎ করেই গতকালকের নোটিশে। তো যে আপুটার ঘটনা বলবো তার নামটা আমি প্রকাশ করতে পারছি না, কারণ তিনি এসে বলতে চাচ্ছিলেন, কিন্তু যেহেতু বয়স্ক মহিলা প্লাস ওনার ফ্যামিলি আছে, উনি আসতে পারছিলেন না। তো আমি ওনার হয়ে ঘটনাটা বলছি আর কি। এখানে এটা হয় হচ্ছে 2000 সালের ঘটনা। তখন তার বেবির বয়স ছিল 5 মাস। তো তারা ফুল ফ্যামিলি, তার হাজবেন্ড সহ তার একটা বাসায় থাকতেন আর কি, ভাড়া বাসায়। তো ওখানে প্রায় 3-4 বছর ধরে থাকতেন। তো তার বেবির বয়স ছিল 5 মাস, আর সাথে একটা কাজের মেয়ে থাকতো। তো সেই বাসাতে আসলে মাস মেয়েটা আসে 6 মাস ধরে, আর তারা থাকতো প্রায় 3-4 বছর যাবৎ ওই বাসাতে। তো ঘটনাটা ঘটে হচ্ছে 2000 সালের রমজান মাসে। আসলে ঘটনাটা পুরো রমজান মাসেই ঘটে। তো রমজানের শুরুতে যেদিন ঘটনা ঘটে সেদিনের কথা বলছি, তো মেয়েটা আসলে কোনো সমস্যাই ছিল না তার লাইফে, এরকম কোনো প্রবলেমই ছিল না, এরকম কোনো কিছু ঘটবে এরকম তিনি চিন্তা করতেন না। এমনও হতে পারে অনেক ঘটনা আছে যে স্বপ্ন দেখছে বা কিছু একটা, না এরকম কিছু না। স্বাভাবিক জীবনযাপন করতে গিয়ে হঠাৎ করে তার রমজানের দ্বিতীয় রমজানে এই জিনিসটা চোখে পড়ে এরকম যে তিনি ঘুম ভাঙে। তো তার অভ্যাস ছিল এরকম যে রমজানে তিনি তার রান্না করতেন হচ্ছে ইফতারের পরপরই তিনি সেহরি রান্নাটা করে ফেলতেন, আর সেহরির সময় যেহেতু তার হাজবেন্ড গরম ভাত খেতে পছন্দ করত, তো গরম গরম রান্না করার জন্য তিনি রাত 2টার দিকে উঠতেন আর কি। তো সবার বাসায় এরকম কাজের মেয়ে থাকলে দেখা যায় যে তার কাজের মেয়েকেও রাত 2টার দিকে উঠতে হতো সেহরির সময়। তো তিনিও তার কাজের মেয়েকে ডাকতে যায় আর কি। রাত 2টার দিকে তার কাজের মেয়েকে ডাকতে যাওয়ার পর তিনি লাইটটা জ্বালায় তার রুম, কাজের মেয়ের রুমে, বাসাটা বেশ বড়। তো লাইট জ্বালানোর পর দেখে যে কাজের মেয়েটা চিত হয়ে, আমরা রাসেল ভাই যেটা ডেসক্রিপশন যদি দিতে হয়, চিত হয়ে থাকলে মাথাটা উবুত হয়ে আছে, মাথাটা উল্টা দিকে, মানে বালিশের উল্টা দিকে আছে, মাথাটা উল্টা পাশা দেখা যাচ্ছে। তো উনি খুব ভয় পেয়ে যায়, একটা চিৎকার দেয়, চিৎকার দেওয়ার সাথে সাথে মেয়েটাও ফরফর করে উঠে যায়।
আচ্ছা,
তো মেয়েটা এরকম সময় ফিসফিসে কথা বলছিল। তো ওনার কাছে একটা জিনিস স্পষ্ট শোনা যায় যে এটা আমি রাসেল ভাইকে বলি নাই, আমি এটা লুকিয়ে গেছি। উনি এরকম বলতে শোনা যায় যে আমি অপেক্ষা করতেছি আপনারা আসেন, এটা ঘুমের মধ্যে বলছিল।
আচ্ছা,
উল্টা হয়ে তো উনি এক চিৎকার দেয়, ওনার চিৎকারে মেয়েটাও উঠে যায়। তো উঠে যাওয়ার পর বলে যে আপা কি খালামা কি হয়েছে, তুমি এভাবে শুয়েছিল কেন? খালামা আমি তো এভাবেই শুই। তো ওনার হাজব্যান্ডকে উনি এটা ডিটেল বলে যে আমি এরকম ভাবে দেখছি। ওনার হাজব্যান্ড বলে ধর এটা কোনো সমস্যা না, অনেকের এরকম ঝামেলা থাকতে পারে, অনেকেই ফ্লেক্সিবল বডি, এরকম ঘাটটা ফ্লেক্সিবল থাকতে পারে, কোনো ভয় টাইপ কিছু নেই। তো যেহেতু উনি বাসায় একা থাকতেন, তো হাজব্যান্ড থাকতেন বাইরে অফিসে, তো নজরদারি উনি বেশি বাড়িয়ে দেয় যে মেয়েটাকে একটু দেখবো কি করে না করে। প্লাস মেয়েটার আসলে কাজ, মানে কাজ ছিলই ওনার বাচ্চাকে টেক কেয়ার করা, বেবিসিট করা, আর মাঝে মধ্যে টুকটাক হাউসহোল্ড কাজগুলো মেয়েটা করতো আর কি। তো রেগুলার লক্ষ্য করতো মেয়েটা কি করে না করে, তাকিয়ে থাকতো মেয়েটা কি করছে না করছে। হঠাৎ করে পঞ্চম বা ষষ্ঠ রমজান হবে, তিনি তার ফ্রিজের মধ্যে আম রেখে দিয়েছিল। মানে আম বলতে জিনিসটা শুনতে কিরকম লাগে যে আম, নভেম্বর মাসে 2000 সালের ঈদটা হয়েছিল ডিসেম্বর 26শে ডিসেম্বর, তো নভেম্বরের 27 তারিখ থেকে রোজা শুরু হয়েছিল। তো উনি আম রেখেছিল ওই সিজনের আমগুলা ফ্রিজে, ডিপ ফ্রিজে, তো সেটা নরম করে মানে ব্লেন্ডারে ব্লেন্ড করবে ইফতারে খাওয়ার জন্য আর কি, দুপুরের পরপর, ইফতারের 2 ঘন্টা 1.5 ঘন্টা আগে। তো উনি ব্লেন্ডারে আমটাম ঢুকিয়ে মানে ঢাকনাটা লাগাবে, স্টার্ট করবে সুইচ, এমন সময় মেয়েটা দৌড়ে আসে। মেয়েটা দৌড়ে এসে বলে আপা খালাম্মা আমাকে দেন, আমি বানাই। সে কি করলো, সুইচটাও ছাড়লো, উপরে ঢাকনাটাও লাগালো না, হাতটা অবস্থা খারাপ একদম। তো সেদিন আর ইফতারটা প্রপারলি হয় নাই, মেয়েটাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয়। মেয়েটাকে মানে স্টিচ টিচ করে প্রায় 17-18টা স্টিচ লাগে, বাসায় নিয়ে আসে। তো এরকম চলতে থাকলে তো সমস্যা। তো আর মেয়েটার চালচলনটা এরকম ছিল যে রাসেল ভাই রমজানে তো অনেক মেয়ে দেখা যায় যে 10-12 বছর বাচ্চা বাসায় থাকলে রোজা রাখে, চেষ্টা করে রোজা রাখার, বা মানে বাসার মালিক যদি বলে রোজা রাখার জন্য সে রোজা রাখে। এই মেয়েটা রোজা রাখতো না কখনো, বললেও রাখতো না। তো চালচলনটা একটু ডিফারেন্ট লাগার কারণে তো ওনারা ডিসিশন নেয় যে না মেয়েটাকে বাবা মার কাছে দিয়ে দিব। ইভেন মেয়েটাকে যে মহিলাটা দিয়েছিল তাকেও ডাকা হয় যে তুমি এসে ওকে ওর বাবা মার কাছে উঠায় দাও, বুঝাই দাও, কোনো দুর্ঘটনা নেক্সট বার হওয়ার আগেই আমি বেঁচে যাই, মানে এরপরে ঘটতে পারে কোনো দুর্ঘটনা, প্লাস আমার বাচ্চাকে রাখে, আমি ঝামেলা রাখতে চাই না। তো যেই মহিলাটা এই মেয়েটাকে ওই বাসায় দেয় আর কি, সেই মহিলাটা আসে আর কি রাতের বেলা, সকালবেলা আসে। আসার পরে বলে কি ব্যাপার তোর, কি অবস্থা? তো আগামীকাল এরকম মানে আসে দিন হয় যে ওই মেয়েটার বাবা মা আগামীকাল আসবে, আর যে মেয়েটা দিয়েছে সে আজকে আসছে আর কি। তো কথা বলতে বলতে এক ফাঁকে মেয়েটার মানে মেজাজ যেমন খিটমিটে হয়ে যায়, মেয়েটা কি করে ওনার যে কোলে মানে বাচ্চাটা ছিল, মানে বাচ্চাটা শুয়েছিল, বাচ্চাটাকে কোলে নিয়ে মানে একটা মানে কি বলে আছাড় মারে খাটের উপরে।
আচ্ছা,
তো খুব উল্টা পাল্টা ভাবে বাচ্চাটা পড়ে নাই, যার কারণে বাচ্চাটা বেঁচে যায়। যদি মেঝেতে পড়তো বাচ্চাটা মারা যেত একদম নির্ঘাত। আর ও রাগের মাথায় গিট গিট করতে থাকে, এমন সময় ওকে বেঁধে ফেলে। ওনারা দুইজনই ড্রয়িং রুমের সোফার সাথে, সোফার হাত পায়ের সাথে বেঁধে রাখে, বেঁধে রাখে কালকের ওর বাবা মা আসা পর্যন্ত। এবং এই আসা পর্যন্ত বাসার মধ্যে সে ওই চিৎকার টিৎকার করতে থাকে অনেকক্ষণ, প্লাস যেসব খাবার দেওয়া হয়েছিল সেগুলো সে খায়নি।
আচ্ছা,
পরজনের বাবা মা আসে এবং বাবা মাকে বলে যে তোমার মেয়ে আমার এরকম আমার বাচ্চাকে আছাড় মারছিল, এবং আমরা কোনো টাকা পয়সাকে দিব না। তো বাবা মা বলে যে আমরা গরিব মানুষ, এই সেই কথাবার্তা বলে একটা সময় কনভিন্স করে, কিছু টাকা নিয়ে যায় ওনাদের কাছ থেকে। তো যাই হোক, মেয়েটাকেও দিয়ে দেয়, মেয়েটাকে চলে, মেয়েটা চলে যায়। তো রাসেল ভাই এখান থেকে ঘটনা শুরু। তো যেদিন মেয়েটা চলে যায় তার থেকে তিন থেকে চার দিন পর হবে, উনি রাত্রে এরকম ইফতারের পরপর সন্ধ্যার খাওয়া মানে রান্না বান্না শুরু করে দিয়েছে আর কি।
আচ্ছা,
ইফতারের প্রায় আধা ঘন্টা এক ঘন্টা পরে
সন্ধ্যা রাতে
রাতে যেটা খাবে সেরিতে সেটা রান্না শুরু করে দিয়েছে। তো রান্না করতে করতে এক পর্যায়ে বেল বাজে বাসার, কলিং বেল। কলিং বেল বাজলে সে কলিং বেল, সে যেহেতু কাছাকাছি আর তার বাচ্চাকে ওই সময় তার হাজবেন্ড দেখছিলেন আর কি, তো কলিং বেল দরজা খুলে দেখে যে কেউ নাই। তো সিঁড়িতে ও কি ঝুঁকি দেয় যে কেউ আছে কিনা, পরে আবার তিনি দরজা লাগিয়ে ব্যাক করে, আবারও দুই মিনিট পর কলিং বেল, এবং কন্টিনিউয়াস তিন চারটা কলিং বেল। এইবার রাসেল ভাই উনি যেটা করেন যে কলিং বেলটা শুনে দৌড়ে যায় দরজাটা খুলে কে আছে দেখার জন্য। প্রথমে যে লুকিং গ্লাস দিয়ে দেখে কেউ নাই, তারপরে সে খুলে, খোলার পর তিনি একটা চিৎকার দেয়, চিৎকার দেয় যে একটা কালো বেড়াল খুব সুন্দর করে পেরেক দিয়ে গাঁথা ছিন্ন ভিন্ন অবস্থায়, হাত পা মাথা লেজ আলাদা আলাদা করে পেরেক দিয়ে গাঁথা দরজার মধ্যে।
খুব বিভৎস
বিভৎস দৃশ্য, রক্ত ঝরছে,
মানে কিছু যখন কল্পনা করে
আপনি, আমি কল্পনা তো আসে না আসলে
একদম, মানে সম্ভব না এটা।
তো উনি এক চিৎকার দেয়, তো ওনার হাজবেন্ড কে বলে যে তুমি বাবুকে রেখে আসো, তুমি আসো একা। হাজবেন্ড হচ্ছে রাজসাক্ষী, এমন হতো সে নিজে সব দেখছে, নিজে সব প্রত্যক্ষ করছে এমন কিছু না। ওনার হাজবেন্ড এসেও একই জিনিস দেখল।
আচ্ছা,
দেখার পর বললো তুমি দরজাটা লাগাও, আমি নিচে যাই, দারোয়ানকে জিজ্ঞেস করি কে ঢুকছে কেন। দারোয়ানটাই বাসারটা খুব অ্যাক্টিভ, ওই বাসার একদম নিচে গেটের মধ্যে সামনে দাঁড়ায় সবসময় থাকে। তো দারোয়ানটাকে জিজ্ঞেস করছে কি অবস্থা, এখানে কি হয়েছে, কাহিনী কি, এরকম বাসার উপরে তো আমার ঝামেলা হয়ে গেছে দরজার মধ্যে, কে জানি পেরেক মেরে বিড়াল টিরাল বিড়াল কেটে টেটে রেখে দিয়েছে।
জি,
তো দারোয়ান বলে যে আমি এখানে ইফতারের পর থেকে আসি, এখানে একটা বান্দা ভেতরে ঢুকে নাই। ঢুকছে নিচতলা ভাড়াটে, তো দেখা যাচ্ছে যে নিচতলা ঢুকতেছে। তো আপনার উপরে উঠছে এমন কোন বাসা এমন কেউ নাই, বলে যে তুমি আমাকে ভালো করে বলো তো যে আগামী গত পাঁচ সাত মিনিটের মধ্যে এরকম কেউ ঢুকছে কিনা। বলে না স্যার কেউ ঢুকে নাই।
আচ্ছা,
তো বলেছে তুমি চলো আমার সাথে। তো সে দারোয়ানকে নিয়ে উপরে উঠে, উপরে উঠে দেখে যে সুন্দর করে লাগানো পেরেক গুলা দরজার মধ্যে লেগে আছে, কিন্তু কোনো বিড়াল নেই।
আচ্ছা,
ওই কালো বিড়ালটা নাই এখানে। তো দারোয়ানকে সে পাঠায় দেয় ভেতরে ঢুকে। সে দু আকালাম পরে একটা সময় বলে যে রমজান মাস ইনশাল্লাহ আমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আস্তে আস্তে ডিসিশনের দিকে যেতে থাকে যে বাসাটা ছেড়ে দিবে, কারণ এই বাসাটা তো অনেকদিন ধরে আছে, তো আর বাসার মালিকটাও তার খুব বেশ ভাল লাগে আর কি, এই জন্য সে মানে বাসাতে থাকতে পছন্দ করছিল, কিন্তু এরকম ঘটতে থাকলে তার সম্ভব না।
না, একদমই না।
তো সেদিন ওইটা ছিল 12-13 রমজান হবে, এমন সময় তার রাত্রেবেলা এরকম ভাত রান্না করার জন্য ওঠে দুটার দিকে, মানে অ্যাক্টিভিটিস গুলো এমন সময় হচ্ছিল যখন তিনি উঠছে, মানে কোনো কিছুতে কাজ ব্যস্ত ছিল না, হঠাৎ করে ব্যস্ততা বাড়বে এমন সময় সে এসব জিনিসগুলো প্রত্যক্ষ করছে।
আচ্ছা,
তো ডাইনিং স্পেসে গেছে, গিয়ে এক গ্লাস পানি ঢেলে খাবে এবং রান্নাঘরের লাইটটা জ্বালিয়ে কাজ শুরু করবে এমন প্ল্যানিং আর কি। তো তার হাজবেন্ড এবং তার বাচ্চাটা তখন ঘুমাচ্ছিল, তো উনি রান্নাঘরে আর বাতি জ্বালাতে পারেনি, এমন সময় ওই অন্যান্য রুমের লাইট যেগুলি জ্বলছে সেটার মধ্যে দেখতে পাচ্ছে যে রান্নাঘর থেকে একটা মানুষ আসছে। আমি রাস্তা অবয়ব বলবো না, কারণ উনি বলেছে আমি উনি মানুষ দেখেছি।
আচ্ছা,
একটা ঝাঁকড়া চুলওয়ালা একটা মেয়ে,
একদম নর্মাল মানুষ,
নর্মাল মানুষের মতো।
আচ্ছা,
ঝাঁকড়া চুলওয়ালা একটা মেয়ে রান্নাঘর থেকে আস্তে আস্তে এগিয়ে আসছে তার দিকে, এবং এই ঘাড়ের মধ্যে ওই মেয়েটার হাইটটা ছিল ওনার বাসায় যে কাজের মেয়েটা ছিল, চেহারা যেহেতু দেখতে পারে নাই, উনি বলছে যে আমি তো জানি না এটাকে, ঘাড়ের মধ্যে বিড়াল একটা, সেই বিড়ালটা কালো বিড়ালটা
যেটা ছিন্ন ভিন্ন অবস্থায়
ছিন্ন ভিন্ন অবস্থায় ছিল দরজার মধ্যে। উনি এক দৌড়ে যায়, এক দৌড়ে যে দরজা লাগায়, দরজা লাগিয়ে সে তার হাজবেন্ডকে ডাকতে থাকে এবং কন্টিনিউয়াস ডাকতে থাকে, ওনার হাজবেন্ড জাগে না, হাজবেন্ড জাগে না, তো জাগে না। উনি আবার বাচ্চাটার কাছে যায়, বাচ্চার কাছে দেখে বাচ্চা নিঃশ্বাস নিচ্ছে কিনা, কিন্তু তারপর বাচ্চারা নিঃশ্বাস নিচ্ছে, কোনো সমস্যা নাই, কিন্তু হাজবেন্ড যাচ্ছে না। এই হাজবেন্ডটা বলে যে আমার হাজবেন্ড একটু রাতেবেলা টোকা কোনো টোকার শব্দ পেলেও উঠে যায়, এত পাতলা ঘুমোর, কিন্তু ও উঠছে না। প্রায় পাঁচ মিনিট ঝাঁকানোর পরে হঠাৎ করে ওর হাজবেন্ড তাপড়িয়ে উঠে, উঠে বলে যে কি হয়েছে, আমি এরকম অবস্থা বলে কি হয়েছে, কাহিনী কি, আমি তোমাকে অনেকক্ষণ ধরে ডাকতেছি। বলে আর বললো না, আমি একটা আথরের গন্ধ পাইছি, গন্ধটা এত প্রবল, এত প্রবল, আমি না এরপর আর কিছু মনে করতে পারি নাই।
আচ্ছা,
তুমি যতক্ষণ আমাকে ডাকলা, বলে যে আমি এতক্ষণ এই জিনিস পাইছি, আর আমি এই রান্নাঘরে এরকম একটা ঝাঁকড়া মেয়ে দেখছি, ওনার কাঁধের মধ্যে বিড়াল ছিল, এবং যখন আমি তোমাকে ধাক্কাচ্ছিলাম, তোমাকে ঝাঁকাচ্ছিলাম, তখন আমাদের দরজা ধাক্কাচ্ছিল। তো ভাইয়া দরজাটা খোলে, খুলে দেখে বাসায় কেউ আছে কিনা, লাইট টাইট জ্বালায়, পুরা বাসা লাইট জ্বালায়, দেখে কেউ নাই বাসাটাতে।
আচ্ছা,
তো ওনারা এত কিছু হওয়ার পরে তো কোথায় যাবে বুঝতে পারছিল না, ওঝা কি হবে, কোথায় যাবে, কার কাছে যাবে। তো যেহেতু মসজিদে এসে নামাজ পড়ে, সেই মসজিদের ইমামের সাথে তার আবার সখ্যতা ছিল, তো ইমামকে জিজ্ঞেস করে আমি তো এরকম বাসায় আমার বাসায় ফেস করছি, আপনি আমাকে কোন একটা সলিউশন দেন।
আচ্ছা,
ইমাম বলে যে আপনি সকালবেলা ফজরের নামাজটা পড়েন রেগুলার ওয়াক, মানে ইয়ার সাথে, জামাতের সাথে, এবং ইশার ওয়াক্তা জামাতের সাথে পড়েন, আল্লাহ আপনার জিম্মাদার হয়ে যাবেন, প্লাস আপনি রেগুলার সকালবেলা বাসা থেকে বের হওয়ার আগে এবং রাত্রেবেলা যখন ঘুমাতে যাবেন বাচ্চা সহ সুরে ইখলাস, সুরা নাস এবং ফালাক তিনবার করে পুরো বডি মাসহ করবেন, যাতে আপনাকে কেউ ধরনের কোনো ক্ষতি করতে না পারে।
আচ্ছা,
তো এইটা উনি রেগুলারলি করছিলেন। আর ওনাদের তো প্ল্যান এরকম যে রাসেল ভাই এই মুহূর্তে বাসাটা চেঞ্জ করা সম্ভব না, কারণ সামনে ঈদ, আর ঈদের থেকে বড় কথা হচ্ছে অফিসও তাকে কোনোভাবে ছাড়ছে না, কারণ বাসাতে আপনার বাসা চেঞ্জ করতে গেলে তো বাসা খুঁজতে হবে, বাসা খোঁজার পর আবার বাসাতে ওঠা অনেক ঝামেলা, আর এত এই অল্প সময়ে বাসা খোঁজা সম্ভব না, তখন রমজানের প্রায় 17-18 হয়ে গেছে। যেহেতু সম্ভব না, তিনি ডিসাইড করে যে ঠিক আছে, আমরা যেহেতু 22 ডিসেম্বর আমাদের গ্রামের বাড়ি চলে যাচ্ছি ঈদ করতে, রংপুরে ওনাদের গ্রামের বাড়ি চলে যাচ্ছি, তো আমরা যখন আসবো তখন আমরা ইনশাল্লাহ বাসাটা চেঞ্জ করবো, সময় নিয়ে করবো ইনশাল্লাহ, তার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে।
আচ্ছা,
তো তিনি এই ডিসিশনে যায় আর কি। আর যেটা হচ্ছে মানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, 22 তারিখের আগে 20 ডিসেম্বর তিনি যাবে, তো যাওয়ার 2 দিন আগে, তো এটা হয় 20 ডিসেম্বর হিসাব করলে, তো 20 ডিসেম্বর ওনার এরকম রাত্রেবেলা দুই হাজবেন্ড ওয়াইফই ওঠে, তো বাচ্চাটাকে উনি দেখতে, বাচ্চার প্রচন্ড কান্দা থাকে, তো তিনি বলে যা ঠিক আছে আমি রান্না টান্না মানে ভাতটা বসাই দিই, তুমি বাবুটাকে দেখতে থাকো, তো লাইট টাইট জ্বালায় এবং টিভিও চলতে থাকে। টিভিতে ওই সময় তারা ওই যে মানে ইসলামিক চ্যানেল চলছিল আর কি। তো ওই সময় তিনি উঠে, উঠার পরে রান্নাঘরে যাওয়ার সময় আপনার ড্রয়িং রুমটা ক্রস করে যেতে হয়।
আচ্ছা,
ড্রয়িং রুমটা ক্রস করার সময় কিছু ফিস ফিস শব্দ আসতে থাকে, এমন রাসেল ভাই ওনার বাসাটা একটা জায়গায় একা বা কিছু পাশাপাশি একটা বাসা আছে, পাশাপাশি জানালা, মানে পাশের লোকজন যে সেহরির সময় জেগে গেছে এটা দেখা যাচ্ছে।
আচ্ছা,
তো ফিস ফিস শব্দটা পাশের বাসা থেকে না, এটা তার বাসা, তার কাছ থেকে, খুবই কাছের কাছ থেকে শব্দটা আসছে।
আচ্ছা,
তো যেহেতু এতগুলো অকারেন্স তার সাথে ঘটে গেছে, রাসেল ভাই উনি ওনার হাজবেন্ডকে ডাক দেয়। আমি বেশি বড় করতেছি না তো রাসেল ভাই?
না না, ঠিক আছে।
তো ওনার হাজবেন্ডকে ডাক দেয়, ওনার হাজবেন্ড যখন আসে ওনার সাথে, তো উনি ওনার হাজবেন্ডের সাথে পেছনে পেছনে যাইতে থাকে ড্রয়িং রুম থেকে, ফিস ফিস শব্দ, এবং যতই কাছে যায় ততই মানে অজানা ফিস ফিস শব্দ, এই শব্দ তার আগে কখনো শোনেন নাই।
আচ্ছা,
ড্রয়িং রুমের লাইট জ্বালায় রাসেল ভাই, আপনি জানেন আপনি জ্বালালে কি দেখতেন, এরকম দেখলে আপনি কি করতেন? ড্রয়িং রুমের মাঝখানে একটা পাকা কবর দেখতে পায় তারা, দুই হাজবেন্ড ওয়াইফ, এবং হ্যাঁ পাকা কবরের মধ্যে আরবিক ওয়ার্ডে কিছু একটা লেখা, আর চারিপাশে 3 থেকে 4 জন লোক মুনাজাত করছে, এবং সবাই আপনার কি ড্রেস পরা, বলে এই যে আমি অজ্ঞান হওয়ার মতো অবস্থা, সাদা লাল না কালো আমি কি ড্রেস দেখছি আমার কিছুই মনে নাই, কিন্তু আমি দেখছি 4-5 জন লোক মুনাজাত করতেছে এবং আমার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। আমার হাজবেন্ড পাশে হেল্প চায়, পাশের ফ্ল্যাটে হেল্প চায়, ফ্ল্যাটের লোকজন আমার সাক্ষী, আমার দারোয়ান আমার সাক্ষী, আমি দারোয়ানকে ডাক দেয়, উপর থেকে চিৎকার করে, কারণ আমাকে ফেলে আমার হাজবেন্ড নিচে যেতে পারছিল না, চিৎকার দেয়, নিচের থেকে দারোয়ান দৌড়ে আসে, পাশের বাসা থেকে লোকজন দৌড়ে আসে, গিয়ে দেখে ঘরের কোনো কিছু সমস্যা নাই, সবকিছু নর্মাল,
সব ঠিকঠাক
ঠিকঠাক।
আচ্ছা,
পরে উনি মানে যিনি আপুইটি ঘটনা বলছে, বলে যে আমি আসলে অজ্ঞান হই নাই, কিন্তু অজ্ঞান হওয়ার অবস্থা আমি দেখছি যে আমার বাসে লোকজন দিয়ে ভরে গেছে, মনে হচ্ছে আমার বাসায় ডাকাতি হয়েছে।
আচ্ছা,
তো আমি রেস্ট নেই ওই দিন রাতের বেলায়, এবং যেহেতু পরশুদিন চলে যাব ঈদের উপলক্ষে গ্রামের বাড়িতে, আপাতত সব বন্ধ টন্ধ করে দুয়া কালাম করে 22 তারিখে তারা রওনা দেয় রংপুরের উদ্দেশ্যে। রংপুরে 22 তারিখে যায়, এবং 26 ডিসেম্বর 2000 সালে ওই দিন ঈদ হয় আর কি। তো 30 ডিসেম্বর তারা ব্যাক করে, ঈদুল ফিতরে 26 ডিসেম্বর তারা ব্যাক করে, ব্যাক করার সময় তারা সাথে করে একটা ইয়া নিয়ে আসে আর কি, হাফেজ নিয়ে আসে, কোরআনের হাফেজ, উনি বেশ আল্লাহওয়ালা মানুষ, উনি হচ্ছে আপুর আপন চাচাতো ভাই, এবং বলে যে তোমরা যেহেতু বাড়িতে আসো কয়েক অনেকদিন, তুমি আমার বাসায় কিছুদিন থেকে বেড়ায় যাও, এক মাস থাকো। তো ওনারা ঘটনাটা বলে, প্ল্যানিংটা যে এরকম, এক মাস আমরা বাসা খুঁজবো, আমি যেহেতু চলে যাই, তুমি তোমার আপার জন্য একটু আমার সাথে আমার বাসায় থাকো, ভাইয়াটা বলছে আর কি ওই হাফেজ ভাইকে। তো ওই হাফেজ ভাই বাসায় তার ওয়াইফকে নিয়ে আসে, এবং রাসেল ভাই কোনো প্রবলেম নাই, এতদিন যেসব প্রবলেম ছিল কোনো প্রবলেম নাই, নট এ সিঙ্গেল প্রবলেম, ফিস ফিস কান্দে, ভালো করে শুনছে, ভালো করে গন্ধ নিচ্ছে, আতরের কোনো গন্ধ আছে কিনা, লাইট জ্বালিয়ে ঘুমাচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে বা লাইট অফ করলে কিছু দেখছে, এরকম কিচ্ছু পাচ্ছে না।
আচ্ছা,
7ই জানুয়ারি সেদিন ওনারা বাসা খুঁজতে গিয়েছিল, বাসা খোঁজাখুঁজি করে বাসায় আসার পরে ইন্তিজামবার একটা ফোন আসে, ফোনটা এমন ভাবে যে আপা কেমন আছেন, এটা সেই মহিলা যে মহিলা ওনাকে আগে কাজের মেয়ে দিয়েছিল। তো বলে যে আপা আপনার বাসা তো কাজের মেয়ে নাই, আপনি কি কাজের মেয়ে রাখবেন? তো উনি বলে যে না, আমি এই ঝামেলার মধ্যে আর নাই, তুমি আমাকে আর কোন ধরনের কাজের মেয়ের খবর দিতে আসবা না, আমি কোন কাজের মেয়ে রাখবো না, আমার একটা ছোটা বুয়া আছে, এটাতে এটাই এনাফ, দ্যাট ইজ এনাফ ফর মি।
আচ্ছা,
তো বলতেছে যে ওই আগের কাজের মেয়েটার নাম ছিল রুমকি,
এই
রুমকি কি খবর, বিয়ে শাদী হয়ে গেছে? বলে হ্যাঁ আপনি জানেন না কি কাহিনী? বলে যে রুমকি তো ঈদের 4-5 দিন আগে মারা গেছে, ওকে ওর একটা ওর মানে বাসার বাড়িতে লোকজন খবর দিল, আমার পাশাপাশি গ্রাম, তো আমি তো ঈদে ছিলাম, আমি আর দেখা করতে যাইনি ওই জায়গায়, আমি ব্যস্ত ছিলাম, কিন্তু ঘটনা শুনছি যে ওই বাড়িতে ওকে ওই মানে পুঁতে রাখছে মাটিতে, কে জানি। তো ওর আব্বা মা নাকি বলতেছে সবাইকে যে ওকে ওর শরীরে নাকি অনেক আগে জিনে আসর করছিল, আসর করার পরে জিন আর ওইটা ছাড়ে নাই, ওকে ছাড়ে নাই, তো ওর আবার ঈদের পরপর বিয়ে হওয়ার কথা ছিল।
আচ্ছা,
তো এখন এই কারণেই হয়তো জিনরে কোন ঝামেলা করে ফেলছে, মায়েরে এরকম ঘাটটার মটকাই দিচ্ছে বা কিছু একটা, গ্রামের লোকজন নাকি বলতেছে। তো ওকে এরকম অবস্থায় কবর থেকে পাওয়া যায় যে রক্ত টক্ত হয়ে সারা শরীর মানে খুবই খারাপ অবস্থা, বিদঘুটে, খালি হাতের কবজিটা মাটির নিচ থেকে বের হয়েছিল। তো যেহেতু লোকজন খুঁজতেছিল, পরে উঠায় দেখে যে হ্যাঁ এটা ওই মেয়েটা, পরে দাফন টাফন করে, কিন্তু ঘটনা এরকমই যে উনি মিলাতে চেষ্টা করে। তাই যে ঈদের আগে দিয়ে আমি যখন ঢাকায় আমার বাসায় ড্রয়িং রুমে কবর দেখলাম, এটা কি ওর সাথে কিছুটা রিলেটেড কিনা, ওই মুহূর্তেরই তো ঘটনা যে ঈদের 5-6 দিন আগে মারা গেছে, হতে পারে। তো উনি যেহেতু বলতেছে এখন আর যেহেতু আমি কনসার্ন না, এরপর থেকে আর কখনো উনি কিছু ফেস করে নাই, তো এরকম কিছু একটা হইতে পারে যে হয়তো রুমকি মারা যাওয়ার সাথে সাথে তার এসব প্রবলেম গুলা
দূর হয়ে গেছে,
এটাই ছিল ঘটনা। আসলে
থ্যাংক ইউ সো মাচ আলিফ, এবং চমৎকার একটা ঘটনা। এরপর তো বাবু ভাই বলবেন, তার মাঝখানে আমি একটু দেখব যে আমাদের এখানে কে কি বলছেন। আমাদের টুইটারে দেখছি অনেকে লিখছেন, দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আছেন রফিকুল ইসলাম মুর্শিদাবাদ থেকে শুনছেন তিনি, ভালো লাগছে। MD রাফি আহমেদ লিখেছেন আলিফ ভাইয়ের ঘটনাটা খুব ভালো ছিল। শান্তা ইসলাম লিখেছেন তিনি ফ্রাইডেতে ভূত FM শোনেন। তুহিন ইসলাম লিখেছেন ফ্রাইডে মানে ঈদের মজা লাগে ভূত FM এর জন্য। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও সামিউল ইসলাম শাকিল, তিনি লিখেছেন যে ভয়ের আরেক নাম ভূত FM। আমাদের সঙ্গে আছেন তুহিন ইসলাম, লিখেছেন ডক্টর আলিফ ভাইয়ের কথা অনেক ভালো লেগেছে তার কাছে সেটা তিনি জানিয়েছেন। MD নাইম রেজা আমাদের সাথে আছেন, মনে আজকে খুব ভয় লাগছে, হ্যাঁ এখন তো বাবু ভাই বলবেন আবারও, সুতরাং আলিফ বললেন বাবু ভাই বললেন, তো এদের পরে তো মানে কোন কথা থাকে না এটা নিয়ে। আমাদের সাথে SR রাজ লিখেছেন ডক্টর আলিফ ভাইয়ের স্টোরিটা বড়ই অদ্ভুত, এবং তিনি বলছেন অনেকটা ফিল্মের মতো এরকম, যেটা আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ ভিজুয়ালাইজ করা যায়। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও কাঞ্চন চন্দ্র, এবং তিনিও আছেন আমাদের সাথে এই মুহূর্তে, নিলয় আছেন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি বদ্রদুজা বাঁধন, এছাড়াও ওয়াহিদুজ্জামান আমাদের সাথে আছেন আব্দুলপুর থেকে আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আহমেদ হোসেন বায়াজিদ আছেন আমাদের সঙ্গে, এছাড়াও নাহিদ হাসান, TR নিলয় আমাদের সঙ্গে আছেন শামিমুল ইসলাম শাকিব, এবং তিনি আছেন অ্যাপ দিয়ে শুনছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও রাফি আহমেদ আমাদের সাথে আছেন, এসআর রাজ সহ আরো অনেকে এই টুইটারে। আর আমাদের যে ভূত এফএমের যে পোস্টটা, সেই পোস্টটা আমাদের একটু দেরিতে কেন যেন পোস্ট হয়েছে, বাট এখন সেটা আছে এবং আপনি দেখতে পারেন। আমাদের সঙ্গে দেখতে পাচ্ছেন মিজানুর রহমান সুহম আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন স্যার রাজু, এছাড়া আমাদের সাথে সামিউল ইসলাম শাকিল আছেন, আরো অনেকে আছেন, আমি আসবো। কিন্তু বাবু ভাই যেহেতু আছেন, আমি খুবই এক্সাইটেড যে আগে বাবু ভাই এবং আলিফের ঘটনাগুলো শেষ করি, তারপরে আমরা অন্য প্রসঙ্গে যাব, আপনাদের প্রসঙ্গে আসব, চলে যাই বাবুভাইয়ের কাছে। এবং আমার আমার মানে বাবু এবং আলিফ দুজনেই অনেক ব্যস্ত মানুষ এবং দুজনেরই কারো চেম্বার আছে, কারো অফিস আছে, এবং তারপরেও তারা শুক্রবার আসলে অনেক হ্যাসল হয়ে যায়, তারপরে বাবু ভাই আসেন এই এই একদম মনের জোর থেকে, তাই না বাবু ভাই?
থ্যাংক ইউ রাসেল ভাই,
ইউ আর মোস্ট ওয়েলকাম।
ভালোবাসার থেকে আসি
একদম, না একটা মনের জোরে এখন কাজ করতে হয় যে কালকে সকালে তো অফিসে যাবই
যাবই, হ্যাঁ তো যেতেই হয়,
যেতেই হয়। এবং মানে তার বিশাল দায়িত্ব, কিন্তু এই দায়িত্ব মানে যখন আসেন তখন আমিও টেনশনে থাকি যে কালকে অফিস তাহলে
কিভাবে যেতে হবে।
সেটাই, আচ্ছা ঠিক আছে চলে যাই ঘটনায়।
ওকে রাসেল ভাই, দুটো কাহিনী আছে, আমি কি মানে ফোনটা দিয়ে শুরু করবো বুঝতে পারছি,
এটা একদমই আপনার উপরে,
দুটোই কাইন্ড অফ লাইক গ্রামের কাহিনী। আচ্ছা আমি একটা দিয়ে শুরু করি।
আচ্ছা
আচ্ছা, এটা হচ্ছে কি যে আসাদ আঙ্কেলের কাহিনী, উনি মানে আমাদের মানে টিচার ছিলেন আর কি এক সময়, তো ওনার সময়কার কাহিনী, এবং অনেকদিন আগে ওটা বলেছিলেন, তো ওনার সাথে কয়েকদিন আগে দেখা হয়, আবার মনে পড়লো আর কি কাহিনীটা আর কি, যেটা হচ্ছে যে উনি যখন নাকি আপনার ইসের থেকে পড়াশোনা শেষ করেন, উনি একটা চাকরি পান, দ্যাট ইজ ওয়াজ দ্য এডুকেশন বোর্ডে আর কি, এবং ওনাকে ট্রান্সফার করা হয় ঢাকার বাইরের একটা জায়গায়।
আচ্ছা,
এবং উনি ওই ঢাকার বাইরে চাকরিতে জয়েন করার জন্য উনি ওই জায়গায় যান, এবং বেশ মানে যেতে যে জায়গায় যে পৌঁছান সেটা বেশ রিমোট এলাকা, এবং সেখানে আপনার মানে খুব একটা ফ্যাসিলিটি খুব বেশি কিছু নাই, এবং সন্ধ্যার পরে ওখানে ইলেকট্রিসিটি থাকে না, মানে বাজার যে এলাকাটা সেইখানে কারেন্ট আছে, বাট বাকি যে জায়গাটা সেখানে মানে ইলেকট্রিসিটির কোন সাপ্লাই ছিল না সে সময়। তো ওনাদেরকে বোঝানো হয়, উনি দেখা করেন ওখানকার চেয়ারম্যানের সাথে অ্যান্ড এভরিথিং, তারপর ওনাদের যে এডুকেশন যে যিনি কন্ট্রোল করেন ওখানে ডিসি বা সামথিং অফিস, সেখান থেকে ওনাদের বলা হয় যে থাকার জায়গাটা, থাকার জায়গাটা হচ্ছে একটা পুরানো জমিদার বাড়ি যেটা পরে সব পরবর্তীতে সরকার অ্যাকুয়ার করে নিয়েছে, এবং ওখানে সব ইরা থাকে আর কি, আপনার যে টিচার অ্যান্ড ওই এডুকেশন কার্যক্রমে যারা আছে ওই কলেজে তারা ওখানে থাকে। তো ওনাকে নিয়ে যায়, পৌঁছায় দেয় ওখানকার একজন সেই বাড়িতে, ইটস লাইক এ কোয়ার্টার টাইপের, অনেক মানুষজন ওখানে থাকে, বিশাল, উনি বলেছে যে বাড়িটা মানে বিশাল একটা বাড়ি, এবং ওটার বাড়ির যে চৌহদ্দি আর কি যে বাউন্ডারি, সে বাউন্ডারির ভেতর ঢুকলে পরে বেশ ফাঁকা জায়গা, এবং সেখানে বিশাল ঝাঁকড়া গাছ, এবং গাছের সাথে আপনার এই ঝুড়ি নেমে গেছে নিচে, আর তারপরে একটা জায়গায় আছে ভাঙাচোরা ফোয়ারা আছে, এবং যেগুলো নাকি সাধারণত একটা জমিদার বাড়িতে থাকে যেই বিলাসী জিনিসগুলো সেখানে সবই আছে, এবং সেরকম করে মানে যখন মূল যে জায়গাটা থাকতে হয় সেটা বেশ আপনার জরাজীর্ণ অবস্থা। তো ওখানে যান উনি, যে কথা বলেন যে ওনাকে যিনি নিয়ে আসছেন এখানে সেটা হচ্ছে কলেজের একজন মানে দারোয়ান টাইপের আর কি, তো তার সাথে কথা বলেন যে আমার সাথে এখানে কে আছে, বলে আর কে কে থাকছে, বলে স্যার থাকার জন্য তো অনেকে অ্যালোকেট করা হয়েছে জায়গাটা, কিন্তু সবাই কিন্তু থাকে না স্যার, আপনাকে কিন্তু বেশিরভাগ সময় একাই থাকতে হবে।
আচ্ছা,
তো বলতেছে কেন আমাকে একাই কেন থাকতে হবে, বলতেছে একাই থাকতে হবে কারণ ওনারা যারা আছে টিচাররা ওনারা বিভিন্ন মানে দেখা যাচ্ছে যে পরিবার নিয়ে অন্য জায়গায় ভাড়া থাকতেছে বা অন্য কোথাও চলে গেছে, এখানে তো দেখে এখানে পরিবার নিয়ে থাকার অবস্থা নেই, আলাদা কামরা তো দেখতেছি, বলে আছে আলাদা কামরা আছে বাট ওনারা থাকেন না।
আচ্ছা,
তো শুনে উনি বেশ একটু ই হন যে আমাকে এত বড় থাকতে হবে, মানে মানে এরকম একটা বড় জায়গা এবং পুরানো বেশ জরাজীর্ণ একটা জমিদার বাড়ি, আর এই জমিদার বাড়ি শুনলেই মানুষের একটু মানে ভয় ভয় লাগে আর কি। যাই হোক, তো উনি ওখানে উঠেন জিনিসপত্র নিয়ে, ফার্স্টের দিনটা উনি ওখানে কাটান, সারাদিন চলে যায়, বলে দুপুরের পর ওনার বেশ ভালো লাগা শুরু করে, বিকালের দিকে বেশ সুন্দর বাতাস বইতেছে, হ্যাঁ, এবং মানে গাছেরই, এবং খুব একটা মানুষজন উনি দেখেন না ওইখানে, যে হাঁটা চলা করে এরকম মানুষও নাই।
আচ্ছা,
বলে যে বিকালের দিকে দেখলাম কিছু বাচ্চা কাচ্চা দূরে খেলাধুলা করছে, বাট পরের দিকে বিকাল যখন পড়ে আসতেছে কোনো মানুষ নাই, হঠাৎ করে পুরো নীরব হয়ে গেল। তো যখন সন্ধ্যা হয়েছে শুনতেছে উনি যে প্রচন্ড যে পাখি, অনেক পাখি এবং কাক ওই যে গাছটার মধ্যে মানে খুব মানে ডাকাডাকি করতেছে, ভয়ঙ্কর রকমের ডাকাডাকি, মানে ইটস লাইক কাইন্ড অফ অ্যাবনর্মাল টাইপ অফ ডাকাডাকি, যেটা নাকি সাধারণত আমরা শুনি না, লাইক মানে কিছু একটা মানে সামথিং লাইক দ্যাট, এর মধ্যে কাকের ডাকের মধ্যে একটা ডাক খুব মানে কর্কশ, সেটা বললো যে ওইটা হচ্ছে দাঁড় কাক ডাকতেছে, এবং বলতেছে যে দাঁড় কাকের ডাকটা শুনে ওনার কাছে গা শিরশির শিরশির করতেছে কেমন জানি।
আচ্ছা,
ওনাকে যে থাকতে দেওয়া হয়েছে নিচতলায় একটা রুমে, সামনে একটা বারান্দার মতো আছে ছোট, তো ওই সময় সন্ধ্যা হয়ে আসার আগেই ওই দপ্তরি বা যে নাকি আর কি দারোয়ান সে আসছে, এসে বলতেছে যে স্যার আপনাকে যে আপনার যে ল্যাম্প দিয়ে গেলাম এটা আপনি জ্বালাই নিয়েন, ম্যাচ আছে, আর প্রয়োজনে যদি আপনার মোমবাতি লাগে এটা আপনি অমুক জায়গায় পাবেন, এই ড্রয়ারের মধ্যে মোমবাতি আছে, আর এই আপনার একটা ই বলি যে এখন কিন্তু আপনি যে আজকে উঠতেছেন আজকে কিন্তু আপনার সাথে কেউ নাই,
আচ্ছা,
এবং সম্ভবত দুই তিন দিন কেউ থাকবে না, তারপরে এখানে অমুক একজন আরেকজন আছে বলতেছে যে উনিও একা সিঙ্গেল, উনি হয়তো আসবে, তো উনি আপনার দুই তিনটা রুম পরে থাকবে আর কি, আর স্যার রাত্রেবেলা আপনি এখানে মানে চলাফেরা করেন না খুব একটা, সাপ খোপের উপদ্রব আছে, ইসের উপদ্রব আছে, রাত্রে খুব একটা
আগে সাবধান করে দিলেন।
তো উনি বলতেছে দপ্তরিকে কেন রাত্রে চলাফেরা করলে কি তোমরা কি এখানে ই দাও না, কার্বলিক অ্যাসিড ট্যাসিড দাও না, সাপ থাকলে তো সাপ তো আসবে না, তো অ্যাসিড যেহেতু তোমাদের সরকারি একটা বা মানে কলেজের একটা ই সরকারি হোক বা যেটা হোক আর কি, তোমাদের যেটা একটা মানে এটা একটা কলেজের থাকার জায়গা মানে অংশ, তোমরা তো এখানে কার্বলিক অ্যাসিড দিবে, তোমরা দায়িত্ব পালন করো না, আমি কিন্তু যদি এরকম পাই আমি কিন্তু লিখবো, আর ভালো কাজ করলে তোমরা আমার কাছে বকশিস পাবে, এই সেই বলে টোলে আর কি সে বুঝে। তো বলছে স্যার যেটাই হোক আপনি রাত্রে খুব একটা চলাফেরা করেন না এখানে, এই তো ওনাকে বালতিতে পানি টানি সব দিয়ে রেডি করে দিয়ে ওই লোক চলে গেছে। তো প্রথম দিন রাত উনি বলল যে আমি ওখানে জ্বালাইছি ওই যে আপনার ওই পটিকল ওই ল্যাম্প, ওনাদের যে লন্ঠন দিছে আর কি, তো লন্ঠনটা জ্বালাইছি, জ্বালায় আমি আমার মতো সবকিছু গুছায় গুছায় রাখতেছি। খুব প্রাচীন মানে জায়গা, এবং মানে বেশ বড় মানে ছাদের উচ্চতাই প্রায় পনেরো ফিটের উপরে হবে, মানে উপরে, এখন তো সব 9 ফিটের ছাদ, ওরকম 15 ফিটের উপরে ছাদ, উঁচা উঁচা ছাদ এবং চারিদিকে। তো রুমটার মধ্যে উনি থাকলো, উনি ওখানে যে লাগোয়া ওইটার সাথেই আবার লাগোয়া বাথরুম ছিল, সেটাও দেখছি, সেটাও বলছে মোটামুটি বেশ ভালোই এবং বেশ বড়। তো থাকলো রাতের বেলা, বলতেছে যে পরিবেশটা কেমন জানি একটু আরো ই হয়ে গেল, মানে আরো কোয়াইট, হ্যাঁ মানে ঝিঝি পোকা ডাকতেছিল বলে একসময় ঝিঝি পোকাও চুপ হয়ে গেল, কোনই নাই। তো ঘুমায় গেছে উনি, এক সময় উনি ঘুমের মধ্যে শুনতেছে কালা জানি মনে হচ্ছে ওখানে ওই বাসার যে বারান্দা ওখানে মানে কথাবার্তা বলতেছে, মানে মানুষের কথাবার্তা শুনলে যেরকম মনে হয় হঠাৎ মানে অগোছালো কথাবার্তা, অগোছালো কথাবার্তা মানে ছেলের গলা আর কি, পুরুষেরই গলা, মানে এইটা ওইটা বলতেছে। উনি বলছে কি রাতের বেলা কি এখানে ইটস লাইক কেউ একজন এখানে কোন একটা অনুষ্ঠান করতে আসছে বা সামথিং, হয় না যে অনুষ্ঠান করলে আমরা যেমন ধরেন একটা ওই যে মানুষজন বসে থাকে দড়ি দিয়ে কিছু বাঁধবে কিছু চেয়ার সাজাবে এরকম আর কি। তো উনি মনে করলো এখানে কি এরকম কিছু হয় নাকি রাতে, তো উনি উঠলো, উঠে বিছানা থেকে উঠে চিন্তা করলো যে আমি একটু একই সাথে ফ্রেশ হই আর দেখি কি ব্যাপারটা কি। তো উনি গেল বাথরুমে, গেল বাথরুম থেকে এসে তখন শুনতেছে শব্দ আসছে ঠিক জানালার কাছে, গেছে জানালার কাছে যে রাসেল ভাই জানালার যে ফাঁকা ফাঁকা ই ছিল কাঠের এরকম, ওটাতে তাকে তাকায় থাকে কিচ্ছু নেই, কোনো শব্দ নেই, পুরাই কোয়াইট হয়ে গেছে, ইটস লাইক একই রকম কোয়াইট মানে থমথম একদম নিরবতা। ওনার কাছে মনে হয় বেশ অবাক লাগলো যে এটা ঘটনাটা কি এরকম কেন হলো, এবং ঠিক যখন উনি এটা ভাবছে তখন ওনার মনে হলো যে ওনার যে বিছানার পাশে জানালা, জানালা পাশ দিয়ে সটসট করে মানুষজন যাচ্ছে কয়েকজন, তো উনি একটু থতমত খেয়ে উনি ভাবলো যে আসলে এটা একটু আসি এটা মানুষ, একটু ভূতের ভয় তো পাইছি প্লাস চিন্তা করলো যে মানুষও তো হতে পারে আবার চোট টোরও হতে পারে, হয়তো কেউ আসে না এখানে, উনি চুপচাপ শুয়ে পড়ছে রাতের বেলা।
আচ্ছা,
যাক ওনার প্রথম রাত পার হলো এবং উনি প্রথম রাতটা আসলে এনজয় করছে আদারদের ওই শব্দ, উনি বলল যে এটা বেশ ভালোই ছিল, উনি উনি খুব মজার মানুষ, কিন্তু উনি বলছে যে আমি অ্যাকচুয়ালি মানে এনজয় করছি, একটু অ্যাডভেঞ্চারাস লাগছে আমার কাছে, আবার তো এই অ্যাডভেঞ্চার থেকে উনি ওই সেকেন্ড রাতে ওই যখন ইটি করে দিছে ওনার গল্পের বই পড়ার অভ্যাস ছিল মাসুদ রানা, এই মাসুদ রানা পোয়েটারে আরো বেশি উনি মানে খুব এনার্জাইজ হয়ে রাতের বেলা উনি ওই দিন রুমের দরজা খুলে রাতের বেলা বাইরে গেছে বারান্দায়।
আচ্ছা,
তো বারান্দায় যে উনি সুন্দর করে রুমের ভিতরে একটা মোড়া ছিল, মোড়া নিয়ে বসে আছে, মোড়া নিয়ে বসে 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 অনেক রাত হয়ে গেছে, ওনার ধূমপান অভ্যাস ছিল, ধূমপান করছে, করতে করতে একসময় মনে হলো যে না ঠান্ডাটা একটু বাড়তেছে, মানে ওই সময়টা শীত পড়ি পড়ি অবস্থা আর কি, ঠান্ডাটা বেড়ে যাচ্ছে, এখন রুমের মধ্যে চলে যাওয়া ভালো বা আমি একটা চাদর নিয়ে আসি। তো রুমে গেল যে উনি যে একটা শাল ছিল শাল গায়ে জড়ায় উনি বাইরে আসছে, তো বাইরে যখন আসছে তখন দেখতেছে হঠাৎ করে মনে হচ্ছে যে গাছের ফাঁক দিয়ে ফোকর দিয়ে কুয়াশা বেড়ে যাচ্ছে, পুরো জায়গাটা মনে হয় কুয়াশায় ছেয়ে গেল, মানে খুব অল্প সময়ের মধ্যে মানে কুয়াশা ভেসে এসে পুরো জায়গাটাকে ছেয়ে ফেলল। এবং তখন মনে হচ্ছে ওনার যে মাথার উপরে যে জায়গাটা, যে জায়গাতে উনি বসেছিল বারান্দা, তার উপরে বারান্দাতে খটখট 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 শব্দ, ইটস লাইক মানে যদি পুলিশ বা কোন আর্মি এরকম কোন বাহিনী যদি পায়, বুট পরে কোথাও হাঁটাচলা করে সেরকম, ওই সিঁড়ি দিয়ে উঠে ওখানে উঠে যাচ্ছে।
আচ্ছা,
তো উনি খুব আস্তে 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 হেঁটে 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 ওখানে গেছেন। তো যে উনি সিঁড়ির কাছে কাউকে পান নাই, সিঁড়ি দিয়ে আস্তে 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 উঠছে, উনি নিজে পাটি পিটিপে উঠছে, উঠে দেখতেছে সিঁড়ির যে শেষ প্রান্তটা ধোঁয়াশা, একই সাথে কুয়াশাও আছে বাইরে প্রচন্ড, ওইখানে মনে হচ্ছে কে কথা বলতেছে, গুমগুম করে কথা বলতেছে এবং ই করতেছে এরকম, তো কিছু দেখা যাচ্ছে না। তো উনি আস্তে আস্তে করছে কি, ওই যে দেয়ালের সাথে ঘেসে 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 যাচ্ছে। তো যখন যাচ্ছে তখন হঠাৎ করে উনি কাছ থেকে শুনতেছে যে লাইক আপনার এই ই ভাষায় কথা, মানে উর্দু ভাষা, পাকিস্তানি ভাষায় কথা বলতেছে, মানে পাকিস্তানি ইন্ডিয়ান, মানে আর হিন্দি উর্দু এরকম একটা ভাষা, এরকম কি কথা ধমক দিচ্ছে কাকে, ইটস লাইক মানে কিয়া বলতে হো বা এরকম কিছু একটা, সামথিং লাইক দ্যাট। তো উনি শুনে আরো আরো কাছে গেছে কি ব্যাপার, এবং যখন নাকি মোটামুটি উনি শব্দের খুব কাছাকাছি সোর্সের কাছে চলে আসছে, তখন উনি মানে মানে দেখতেছে যে আপছে একটা অন্ধকারের মধ্যে যে একজন মানুষ এর মতো একটা অবয়ব, আর পাশে আরো দুজন লম্বা লম্বা অবয়ব, পাশে তারা কিছু বলতেছে কাউকে,
আচ্ছা
সামথিং লাইক দ্যাট। তো এটা দেখে উনি মানে চিন্তা করলো কি ঘটনাটা কি। এই সময় ওনার হাতের সাথে পাশের যে দরজা ছিল, ওই দরজার যে একটা তালা মারা, তালাটা খট করে শব্দ মানে লেগে গেছে, ঘটাস করে শব্দ হয়েছে, শব্দ হওয়ার সাথে সাথেই একটা দমকা বাতাস অনুভব করছে উনি ওনার কানে কাছ দিয়ে, আর মনে হলো কয়েকটা হাসির শব্দ, হাসিটা ইটস লাইক ছেলেও না মেলেও না,
আচ্ছা
খুব উদ্ভট ভাষার, ওই রাসেল ভাই, ইটস লাইক আমরা অনেক সময় মানে হরর মুভিতে এই ধরনের হাসি শুনে থাকি, ইটস লাইক পজেসড মানুষের এরকম হাসির শব্দ শুনছে, এবং সাথে সাথে ওনার মাথাটা কেমন ঘুরে উঠছে, মাথা চক্কর দিয়ে উঠছে, এবং উনি কোনো মতে নিজেকে ধাতস্থ করে দাঁড়াইছে, দাঁড়ায় উনি দেখতেছে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো উনি কিভাবে হেঁটে ওনার রুমে আসছে এই জন্য, এবং ওনার জ্বর এসে যায়, প্রচন্ড জ্বর আসে,
এই আতঙ্ক বা ভয় থেকে
প্রচন্ড জ্বর আসে, উনি রাতের বেলায় বুঝতে পারে যে ওনার কাঁপুনি দিয়ে জ্বর আসছে, উনি তখন প্যারাসিটামল ট্যাবলেট খুঁজে ওনার ইসের থেকে বের করে খায়, খেয়ে শুয়ে থাকে, কোনো মতে ওনার ই নেই। পরে ওনার অনেকদিন ঠিক মতো ওনার চেতনা ঠিক মতো ফেরেনি, কয়েকদিন কয়েকদিনই উনি এরকম জ্বরের মধ্যে এরকম প্রলাপ্যকে কাটাইছিলেন, তারপর নাকি ওনাকে ওখানে আর ওনার ছিল না, ওনার যখন ইটা ওনার যখন পুরোপুরি সুস্থ ফিল করেন, উনি তখন চোখ মেলতেন, তখন উনি দেখতেন যে মানুষজন ওনার আশেপাশে আছে পরিচিত জনরা। তো পরবর্তীতে উনি শুনেন যে ওনাকে ওনার বাড়িতে নিয়ে আসছে, উনি যখন পুরোপুরি একটু সুস্থ হন তাকে বাড়িতে নিয়ে আসছে ওনাকে, ওনাদের যে দেশের বাড়ি ছিল ডিস্ট্রিক্টে ওখানে, এবং উনি তখন শুনে যে উনি নাকি ওনাকে পাইছিল ওরা ওই রুমের মধ্যেই সকালবেলা, অসুস্থ অবস্থা, গায়ে অসম্ভব জ্বর, যদি ওই সময় পানিপট্টি বা ওরকম ঈদ না দিয়ে জ্বর কমানো না যেত, হাসপাতালে না নিত, তাহলে হয়তো অন্য কিছু হতে পারত। পরে ওনাকে ওই অবস্থার থেকে ওনার ফ্যামিলি ওনাদের বাসায় নিয়ে আসছিল, সো উনি আর ওখানে ওই পরে আর জয়েনই করেনি, অন্য কোথাও থাকবে কি না করবে উনি আর জয়েনই করেনি। পরবর্তীতে উনি ঢাকায় চলে আসে, এসে অন্য প্রফেশন ওই টিচিং এরই অন্য এসে চলে যান আর কি।
ওকে, এই আর কি। সো এটাই ছিল স্টোরি। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই। আমরা চলে যাই, আমাদের একজন নতুন অতিথি আছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি উনি দেশের বাইরে থাকেন এবং তিনি যেখানে থাকেন সেখান থেকে আমরা প্রচুর ইমেইল পাই, তার কাছ থেকে শুনে তার পরিচয় এবং তারপরে তার ঘটনা শুনব।
আসসালামু আলাইকুম লিসেনার, আমি হচ্ছে মাইন হোসেন হাবিব, আসছি ঢাকা দোহার থেকে। রাসেল ভাই, এখন যে ঘটনাটা বেসিক্যালি শেয়ার করবো এটা দেশের বাইরে।
থাকেন কোথায়?
জি, আমি থাকি সৌদি আরবিয়াতে।
রাইট, জি
জি। তো এখন যে ঘটনাটা বেসিক্যালি আমি শেয়ার করবো, এই ঘটনাটা মিডল ইস্টের একটা ঘটনা। এক্স্যাক্টলি আমি আসলে দেশটার নাম এখানে উল্লেখ করতে চাচ্ছি না,
আচ্ছা,
কারণ যিনি আমাকে ঘটনাটা শেয়ার করেছেন তার নিষেধাজ্ঞা থাকার কারণেই।
আচ্ছা,
তো মিডল ইস্টের ঘটনাটা বলার আগে আমি একটু বলতে চাই, ওই দেশটাতে আসলে যেটা হয় একজন মানুষ মারা যাওয়ার পর, একজন মানুষ যদি নর্মাল ভাবেও মারা যায়, বেসিক্যালি তার লাস্টটা তার বাসাতে আসলে গোসল করানো হয় না আমাদের বাংলাদেশের মতো। ওখানে যেটা হয়, এলাকা ভিত্তিক যেই গভর্নমেন্টের যেই হাসপাতালগুলো থাকে সেখানে তার লাশটা নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে গোসল করানো হয়। তো যারা গোসল করায় তারা সেই পেশায় সেখানে নিয়োজিত থাকে। তো আমার ঘটনাটা বেসিক্যালি যিনি গোসল করান তাকে নিয়ে, সে একজন ব্যক্তিকে নিয়ে।
খুব অন্যরকম একটা টপিক এবং খুব অন্যরকম একটা ঘটনা হবে সেটাই আশা করছি।
অবশ্যই, তো যার ঘটনাটা আসলে তাদের একটু ডিউটি টাইম থাকে, তখন আসলে তার ডিউটি ছিল না।
ওইখানে কি গোসল আমাদের মতো করেই করা? একই একই প্রসেস, একই ভাবে
সেটা হাসপাতালে একটা কক্ষে হয়।
আচ্ছা, এখানেও হয় হাসপাতালে?
এখানেও হয়, বাট ওখানে এটা অ্যাভেলেবল, ওটা নিয়ম ওখানকার।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
তো যাই হোক, তো তার আসলে তিনি সেদিন মানে ওই সময়টা তার ডিউটি ছিল না, উনি তার রুমে ছিলেন এবং তার সাথে তার একজন সহকর্মী থাকে। বাট আনফরচুনেট সেদিন তার সহকর্মী তার সাথে ছিল না, কোন একটা প্রয়োজনে তার সহকর্মী তার বাসায় চলে গিয়েছিল। তখন আসলে ছিল মধ্যরাত, তার কাছে একটা ফোন আসে হাসপাতাল থেকে, তাকে জানানো হয় একটা লাশ এসেছে হাসপাতালে, এখন এটা তোমাকে গোসল করাতে হবে। তখন তিনি তাদেরকে জানান যে আমার সহকর্মী আমার সাথে নাই, আর এখন তো আমার ডিউটি না, যারা এখানে এখন কর্মরত ছিলেন তারা কোনো কারণে এখন গোসলটা করাতে পারবেন না, সো আপনাকে আসতে হবে। তখন তিনি আসলে যান হাসপাতালে। হাসপাতালে যাওয়ার পর তিনি যেটা দেখতে পারেন যে বারান্দার মধ্যে একটা লাশ রাখা এবং একটা সাদা কাপড় দিয়ে লাশটা ঢাকা, এবং সাদা কাপড়টার উপর অনেকটা রক্ত ভেজা আসলে। তখন তিনি তাদেরকে প্রশ্ন করেন আসলে এই লাশটা তার কি হয়েছিল। তখন তাকে জানানো হয় যে আসলে উনি একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। উনি তাদেরকে জানান আসলে আমার সাথে আমার সহকর্মী নাই, আমাকে সাহায্য করার জন্য একজন মানুষ দিতে হবে। তো আসলে লাশ গোসল করার ব্যাপারটা ওখানে আসলে মানুষ আরো এমনিতে করাতে চায় না, যারা এই পেশায় নিজে থাকে না। তো তাকে জানানো হয় ঠিক আছে, আপনাকে জাস্ট আমি একটু হেল্প করতে পারবো, বাট পুরো কাজটার সময় আপনার সাথে আমরা থাকতে পারবো না। তখন একজন মানুষকে নিয়ে তিনি তার লাশটা ওই গোসল কক্ষে নিয়ে যান।
আচ্ছা,
তো নিয়ে যাওয়ার পর তিনি তার সাথে যে লোকটা তাকে হেল্প করছিল তিনি তখন রুম থেকে বের হয়ে যান। তখন তিনি রুমে একা।
আচ্ছা,
তিনি তার সামনে একটা ডেড বডি রাখা, তিনি ভাবছিলেন যে এই লোকটা হয়তোবা কিছুদিন আগেও জীবিত ছিল, এখন তিনি মারা গেছেন, একটা সময় হয়তোবা তিনিও মারা যাবেন, এ সময় হয়তোবা কোনো একদিন তাকেও কেউ এভাবে গোসল করাবে। তো এটা ভাবছিলেন আর একটু একটু করে তার সামনে যাচ্ছিলেন, গিয়ে তিনি তার ওই সাদা কাপড় দিয়ে মোড়ানো চাদরটা তার গায়ে থেকে উঠাই ফেলেন। উঠানোর পর তিনি যেটা দেখতে পারেন যে আসলে সেতু রুট অ্যাক্সিডেন্ট হয়েছে, লাশটার আসলে মাথাটা পুরো থেতলানো ছিল, বডির অন্য কোথাও কোনো কিছু হয়েছিল না, জাস্ট মাথাটা থেতলানো ছিল।
আচ্ছা,
এটা দেখে তিনি একটু বিচলিত হন যে আসলে খুব ভয়ানক একটা অবস্থা ছিল লাশটা। তিনি এমনিতে সব লাশ টুকটাক গোসল করিয়েছিলেন আগে পরে, বাট এটা অনেকটা ভয়ানক ছিল। তো দেখেন তখন তিনি তার গোসলের কাজ শুরু করেন। তো গোসলের কাজ যখন তিনি শুরু করেন, প্রথমে নর্মালি তিনি মাথার দিকে পানি ঢালতে থাকেন। পানি যখন মাথার দিকে ঢালেন তিনি দেখতে পারেন যে ওই থেতলানো অংশগুলো থেকে কিছু অংশ পড়ে যাচ্ছে নিচের দিকে। তখন তিনি অনেক যত্নে আসলে তার গোসলটা করাতে থাকেন। তো একটা সময় মাথার দিকে ধুয়ে তিনি যখন পায়ের দিকে যান, তিনি উপরের দিকে তাকিয়ে দেখেন মনে হচ্ছে যে মাথার দিকে তিনি গোসল করাননি। তো তিনি বেশ কয়েকবার আসলে গোসলটা করাতে থাকেন, কিন্তু তিনি দেখেন যে তার কাছে লাগতে ছিল যে আসলে লাশটা তিনি গোসল করাতে পারছেন না, মানে ওটা পানি শুকিয়ে যাচ্ছে তার বডি থেকে। তো তিনি জিনিসটা দেখে একটু অবাক হন, এরকম কেন হচ্ছে। তারপর তিনি তার গোসলের কাজ মোটামুটি বেশ একটা সময় নিয়ে শেষ করেন। তারপর যখন তাকে কাফনের কাপড় পরিধান করাবেন, তখন তো আসলে কাফনের কাপড় একা পরিধান করা সম্ভব না, সেজন্য তিনি একজন মানুষকে ডাকেন, তিনি আসেন এবং দুজনে মিলে তাকে কাফনের কাপড় পরিধান করেন। এবং কাফনের কাপড় পরিধান করে লাস্টে যে বিষয়টা থাকে আমরা জানি, একটা সুতা দিয়ে মাথার দিকে এবং পায়ের দিকে দুটা বাদ দেওয়া হয় কাফনের কাপড়ে, এবং পেটের দিকে একটা। তো তিনি যেটা লক্ষ্য করতেছিলেন, মাথার দিকে যখন বাদ দিয়ে তিনি পায়ের দিকে যান, তিনি তাকিয়ে দেখেন যে মাথার দিকের বাদটা অলরেডি খোলা। এটা দেখে তিনি আবার পায়ের দিকে বাদ দিতেন, মানে কয়েকবার তার সাথে বিষয়টা ঘটে। তখন তিনি আসলে ভাবেন যে আসলে গেলে কি হচ্ছে, কেন কখন এরকম হয় না নর্মালি। তারপর তিনি বাহিরে গিয়ে তাদেরকে অন্য সব সহকর্মীদেরকে বলেন যে তোমরা এটা গিট দিয়ে কবরস্ত করে ফেলো। তখন তিনি তার বাসায় চলে আসেন। বাসায় যখন চলে আসেন অনেকটা সকাল তখন হয়ে গেছে। তো তিনি ঘুমানোর জন্য তার বেডে যাবেন। তা আমরা জানি নর্মালি আরবিকরা লম্বা ধরনের ড্রেস পরে থাকে, যেটা আমাদের বাংলা ভাষা আমরা বলি তুপ জাতীয় একটি। আর সেই তুপের যে পকেটগুলো থাকে সাইড পকেট, সেগুলো বেশ বড় হয়। তো তিনি যখন তার তুপটা খোলান, তিনি যেটা দেখতে পারেন যে তার ওই তুপের পকেটের মধ্যে ওই যে লাশের যে থেতলানো যে অংশগুলো ছিল একটা অংশ সেখানে ঢুকে আসে। এটা দেখে তিনি একটু বিমোহিত হন যে আসলে এটা কি করে এখানে আসলো। তারপর তিনি সে অংশটাকে, যেহেতু তার এই পেশায় নিয়োজিত তত বেশি ভয় না পেয়ে, সে অংশটাকে তিনি বাহিরে ফালিয়ে দেন এবং খুব ক্লান্ত থাকেন সেজন্য তিনি ঘুমায় পড়েন। তো যখন তিনি ঘুমায় পড়েন, ঘুম থেকে যখন ওঠেন, নর্মাল একটু বলে রাখি তার রুমে দুটা বেড ছিল, তিনি একটা বেডে ঘুমাতেন আর একটা বেডে তার সহকর্মী ঘুমাতেন। তো তিনি যখন ঘুম থেকে উঠেন দেখেন যে তার পাশের বেডে একজন লোক ঘুমিয়ে আছে, তার পুরো বডির মধ্যে সাদা একটা ব্ল্যাঙ্কেট জড়ানো। তো তিনি ভাবেন হয়তো বা আমার সহকর্মী চলে আসছে কোন একটা সময়, আমি ঘুমিয়েছিলাম আমাকে আর ডাকেনি। তো সাদা ব্ল্যাঙ্কেট তিনি তার সহকর্মীকে ডাকতে থাকেন তার নাম ধরে, কিন্তু সেখান থেকে কোন রকম রেসপন্স আসছিল না, সেজন্য তিনি উঠে তার সহকর্মীর বেডের ওখানে যান, গিয়েও তাকে বেশ কয়েকবার ডাকেন, কিন্তু কোন রকম শব্দ তিনি পাচ্ছিলেন না। একটা সময় তার সেই সাদা ব্ল্যাঙ্কেটটা তিনি সরান। আসল ভাই, অদ্ভুত ঘটনাটা তখনই তিনি দেখতে পারেন। তিনি যেটা দেখেন, সাদা ব্ল্যাঙ্কেটটা সরানোর পর এখানে কোনো মানুষ শোয়া নেই, এখানে একটা সাদা কাফন জুড়ে একটা লাশ শোয়া। এটা দেখে আসলে তিনি নিজে কোনোভাবেই কন্ট্রোল করতে পারেন না, তিনি শাউট করে একটা দৌড় দেন। দৌড় দেওয়ার পর পাশের রুমে থেকে লোকজন চলে আসে, তাকে প্রশ্ন করে তোমার সাথে কি হয়েছে। তখন তিনি তাকে বলেন যে আমার বেডের মধ্যে কে যেন একটা লাশ রেখে গেছে, তোমরা সেটা দেখো। তো বেশ, মানুষজন তার রুমে যায়, গিয়ে দেখে সেখানে আসলে কিছুই নেই, একটা বেড এমনি রাখা। তখন তারা তাকে জানায় তুমি হয়তো বা এই পেশায় নিয়োজিত, সেজন্য হয়তো বা তোমার এটা তুমি স্বপ্নে দেখছো, সেজন্য তুমি ভাবছো তোমার সাথে এটা ঘুরছে, আসলে কিছুই হয় না, তুমি রিল্যাক্সে ঘুমিয়ে পড়ো। তখন তিনি তার রুমে আসেন এবং এসে তিনি যেটা দেখতে পারেন, ওই বেডের মধ্যে ওই সেই অংশটা যিনি সেটা সকালে ফালাই দিয়েছেন সেই অংশটা তার বেডের মধ্যে পড়ে আছে। তিনি অবাক হন, এটা এখানে আবার কি করে আসলো। তিনি তারপর সেই অংশটাকে আবারও ফালিয়ে দেন। ফালিয়ে দেওয়ার পর নর্মালি তার বেশ কয়েকটা দিন কেটে যায়, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে তার কলিগটা না কোন রকম ফোন ধরতেছে না ভাষায় আসতেছে।
আচ্ছা,
তার সাথে অন্য একজন মানুষকেও দেওয়া হয় কাজ করার জন্য। কিন্তু প্রায় তিন চার দিন কেটে যাওয়ার পর তার কাছে তার কলিগের একটা ফোন আসে। তার কলিগ তাকে জানায় যে শহর থেকে প্রায় একটু গ্রাম্য দিকে একটা জায়গায় একটা মানুষ মারা গেছে, তাকে ওখানে গোসল করানো হবে এবং কবরস্থ করতে তার কাছে, তুমি এখানে চলে আসো। তো তিনি তখন বিকাল ছিল, তিনি তার নিজের গাড়ি ড্রাইভ করে তিনি যান ওখানে, যাওয়ার পর দেখেন যে হ্যাঁ, তার কলিগ একটা বাসার সামনে দাঁড়িয়ে আছে এবং বাসাটা একদম নির্জন, মরুভূমির মাঝখানে এরকম জায়গাতে বাসাটা ছিল। এগুলো হয় আরব দেশে, এগুলো থাকে, নির্জন নির্জন বাসা থাকে। তো তিনি বাসার গেটের সামনে তার কলিগকে দেখে তার সাথে তিনি ভেতরে ঢুকেন। তো ঢুকে দেখেন যে একটা লাশ থাকে, কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই। তিনি তাকে বলেন যে আসলে এই বাসার মানুষ কোথায়, এই বাসার মানুষ সবাই ভেতরে আছে, আমরা গোসলের কাজ সম্পন্ন করলে তখন তারা লাশটাকে দাফন কাজ
করছে।
তো দেখে ওখানে একটা খাটিয়ার মধ্যে একটা লাশ রাখা। তো তিনি যান, যার পরে লাশটার মধ্যে সাধারণত একটা সাদা কাপড় দিয়ে লাশটা ঢাকা ছিল। তো যখন তিনি লাশের সাদা কাপড়টা উঠান, তখন আরেকটা অদ্ভুত ব্যাপার তার সাথে ঘটে। আসলে ভাই, তিনি দেখতে পারেন যে আসলে ওই ওখানে আসলে কোন অপরিচিত কোন লাশ রাখা না, যে লাশটাকে তিনি দশ দিন আগে গোসল করিয়েছেন এবং সেটা দাফনও হয়ে গেছে, সে থেতলে যাওয়া সেই লাশটাই এখানে পড়ে আছে। এটা দেখার পর আসলে রাসেল ভাই তিনি নিজেকে কোনোভাবেই আসলে ধরে রাখতে পারতেছিলেন, এবং তিনি যখন লাশটার দিকে উঠে দাঁড়ান এবং পাশে তাকান, তাকিয়ে দেখেন যে আসলে তার সহকর্মী সেখানে নেই, পুরো নিস্তব্ধ একটা জায়গা, অ্যাবান্ডেন একটা জায়গা, মনে হচ্ছে এই বাসায় বহু বছর হয়ে কোনো মানুষই থাকে না, এবং তার সামনে একটা লাশ পড়ে আছে। তিনি সেখান থেকে একটা দৌড় দেন, এবং আরব দেশে মরুভূমি থাকে, তিনি মরুভূমির দিকে দৌড়াতে থাকেন। তিনি দেখতে পান যে একটা বেদুইন টাইপের একজন লোক বেশ কিছু উট নিয়ে আসতেছে। তখন তাকে দেখে তিনি একটু নর্মাল হন এবং তখন তাকে গিয়ে তিনি সব কথা খুলে বলেন। তিনি বলেন যে আপনি এখানে বাসা কিভাবে পান এই মরুভূমির মধ্যে, এখানে তো একটা অ্যাবান্ডেন বাসা আছে যেখানে মানুষ বহু বছর হয় থাকে না। তখন তাকে আসলে সেই হাসপাতালের ঘটনা থেকে শুরু করে সমস্ত ঘটনা তাকে খুলে বলেন। তো বলেন তো চলেন, যখন ওই বেদুইন টাইপের লোকটাকে নিয়ে তিনি তখন ওই বাসার দিকে যায়। অদ্ভুত ব্যাপার হচ্ছে রাসেল ভাই, সেখানে যাওয়ার পর তিনি আসলে কোনো লাশ দেখতে পারেন না, কিন্তু দেখেন সেই থেতলে যাওয়া সেই অংশটা সেখানে পড়ে আছে, যেটা ওই লাশ গোসল করার পর তার তুপের পকেটে চলে আসছিল।
ওকে,
এটা দেখার পর পুরো বিষয়টা তাকে জানানো, পুরো বেদুইন টাইপের লোকটাকে তাকে সাজেস্ট করে যে তুমি একটা কাজ করো, তুমি হাসপাতালে যাও, ইনফরমেশন নাও যে ওই লাশটাকে আসলে কোথায় কবরস্থ করা হয়েছে, সেই কবরস্থ জায়গাতেই তুমি একটু কবরটা খুঁড়ে সেই অংশটা রেখে দিবা, তাহলে হয়তো বা তোমার সাথে এই ঘটনাগুলো পরবর্তী সময়ে আর ঘটবে না। তখন তিনি এই সেম কাজটাই করে এবং তার পরবর্তী সময়তে তার সাথে আসলে এরকম অদ্ভুত ঘটনা আর ঘটে না। রাসেল ভাই, এটাই ছিল আমার মিডল ইস্টের ঘটনা।
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমাদের হাতে সময় খুব কম, আমাদের আরো ঘটনা আছে, বাবু ভাইয়ের একটা ঘটনা আছে, আলিফের ঘটনা আছে, বাবু ভাইয়ের আরো ছোট ছোট কিছু ঘটনা আছে, সেগুলো শুনবো। তো আমরা এখন যেটা চাইবো, ডক্টর আলিফের কাছে আবারও ফিরে যেতে, এবং তার কাছে আরো একটা ঘটনা আছে এবং এই ঘটনা নিয়ে আমিও বেশ এক্সাইটেড, কারণ এই ঘটনা আমিও শুনিনি, এখন ফার্স্ট টাইম শুনবো। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আলিফ আবারও আমাদের এখানে আসার জন্য। এবং আলিফ যখন ঘটনা পায় তখন আমাকে সঙ্গে সঙ্গে উনি জানিয়ে দেন যে আমি ঘটনা পেয়েছি, এবং মানে সবাই আপনারা ওয়েট করেন আমি জানি, এবং অনেকেই লেখেন যে আলিফ ভাই, বাবু ভাই, তারপরে হচ্ছে আমাদের মানে কি বলবো যে কয়েকজন মানুষ যারা আছেন এনাদের রেগুলার সবাই চান আর কি। তো আমি যেটা করব সেটা হচ্ছে এখন কথা না বাড়িয়ে বা ফেসবুক বা টুইটার কোথাও না যেয়ে আমি সরাসরি ডক্টর আলিফের কাছে যাচ্ছি, তার নেক্সট ঘটনার জন্য আমরা অধীরভাবে জানি আপনারা অপেক্ষা করছেন, আমিও অপেক্ষা করছি, চলুন শুনে আসি তার ঘটনা।
স্যার রাসেল ভাই, এটা আসলে খুব বড় ঘটনা না, খুবই মানে সিম্পল ঘটনা, সিম্পলের মধ্যে একটু ডিফারেন্ট আর কি। এই জন্য আমি, উনি আমাকে ফেসবুকে জানিয়েছেন ঘটনাটা। নাম রানা মাহমুদ শুভ্র, উনি কক্সবাজার থেকে হয়তো শুনছেন, এখন ঘটনা শুনছেন আশা করি। তো উনি বলেছেন, উনি আমার নাম, উনি ওনার নাম্বার টাম্বার দিয়ে আমাকে বলেছে ভাই ঘটনার সত্যতা যাচাই করার জন্য আমার এলাকায় আসেন, এই সেই অনেক কিছু। যাই হোক, ওনার ঘটনা শেয়ার করছে ওনার হয়ে। তো ওনার এক মামা, দুঃসম্পর্কের আত্মীয় বলতে পারেন, উনি বলছে যে আমাকে নামটা ওখানে মেনশন করতে না, এলাকার লোকজন বেশ সেই নামে পরিচিত। তো যেহেতু ওনার নাম আমাকে মেনশন করতে পারে নাই, তো উনি বলছে ছদ্মনাম হিসেবে একটা দিতে, তো ওনার নাম জয়নাল হিসেবে আমরা জানি, জেনে রাখি আর কি।
ওকে,
তো এই দুঃসম্পর্কের মামার ওই সময় বিয়ের কথাবার্তা চলছে। তো বিয়ের কথাবার্তা চলাকালীন এক পর্যায়ে বিয়ে ঠিক হয়ে যায়, এবং বিয়েটা ঠিক হয়ে হচ্ছে শুক্রবারে।
আচ্ছা,
বিয়েটা হবে কক্সবাজারের মহেশখালী উপজেলায়, এবং ঘটনাটা ঘটে হচ্ছে 95-96 দিকে।
আচ্ছা,
তো এইটা ওনার, উনি শুনেছেন ওনার বাবা মার কাছ থেকে, ওনার বাবা মা ওই ঘটনাটা ওনাকে বলেছে। তো উনি বলল যে আমাকে, আপনাকে শেয়ার করা দরকার, আমি শেয়ার করছি। সেই মামার বিয়েতে অনেক মানুষজনই যায়, বিয়েতে, বিয়ে শাদী হওয়ার, গ্রামের বাড়ির বিয়ে সিস্টেম হচ্ছে এখানে যে নাকি যাওয়ার পরে বরের আত্মীয় স্বজন সব বরকে রিসিভ করার পরে শরবত টরবত খাওয়ায়।
আচ্ছা,
তো বেশ শরবত টরবত, এদিকে ঝাল শরবত, মিষ্টি
শরবত, ট্র্যাডিশন।
তো ঝাল সব মিষ্টি সব খাওয়া, শরবত টরবত খাওয়ানোর পরে বিয়ে শাদী হয়ে যায়। বিয়ে শাদী হওয়ার পর ওই দিন বেশ হ্যাসল যায়, এবং বাসায় তারা বউ নিয়ে আসে। তো তিন দিন পর বউর বাসার থেকে লোকজন আসে, জামাইকে নিয়ে যাবে।
আচ্ছা,
তো বেশ গেস্ট আসে ওই বাসাতে, প্রচুর গেস্ট আসবার কারণে ওনার বাবা আবার যেই রুমটা হচ্ছে ভাইয়া থাকতো, ওই যেই মামা উনি যার বিয়ে হয়েছে সেই ওনার পাশের রুমে ওনার বাবা থাকত, মানে ছিল আর কি। তো ওনাদের বাড়িতে মানে ওনার কবুতর পাল্লার একটা মানে কথা আছে আর কি। তো অনেকগুলো কবুতর তাদের ঘরের মধ্যে পালত। তো ওই মুহূর্তে ওই যে মামার বিয়ে হয়েছে আর কি, সে তার বন্ধুদেরকে নিয়ে একটা রুমে ছিল, আর তার বাবা পাশের রুমে ছিল তার আরেক ছেলেকে নিয়ে।
আচ্ছা,
মামার এক ভাইকে নিয়ে।
আচ্ছা,
তো গভীর রাতে উনি উঠেন আর কি, ফজরের নামাজের আগ মুহূর্তে ওযু করতে যাবেন, এমন সময় ধস্তাধস্তির শব্দ পান একটা। কিন্তু এই শব্দটা আমি মাঝখান দিয়ে তিন চার লাইন বাদ দিয়ে গেছি, কারণ এটা আমি যদি শুরুতে বলে দিই তাহলে ঘটনাটার উলট পালট হয়ে যাবে, তো আমি এটা কন্টিনিউ করি নাই। তো যেহেতু ওই মুহূর্তে ধসাধসির শব্দ, উনি মনে করছে কবুতর ভেতর থেকে নড়ছে, এটার কারণে এটার শব্দ আসতে পারে।
আচ্ছা,
কিন্তু শব্দটা আরো বেশি গভীর হয় এবং প্রচন্ড ধস্তাধস্তির, মানে শব্দটা আসে হচ্ছে ওনার ওই যে লোকটা বিয়ে করেছিল সদ্য সেই লোকের থেকে। তো উনি যাই রুমে, যায় রুমে যেয়ে দেখে যে উনি রক্তভূমি করছে লোকটা, যে মামার বিয়ে হলো তিন দিন আগে, এবং তার নিজের গলা সে নিজে টিপছে, এবং চারিদিকে রক্ত ছিটকে আছে, রক্তাক্ত অবস্থায় উনি পড়ে আছে।
আচ্ছা,
আশেপাশের লোকজন সবাইকে মানে নিজের সাথে নিজে ধস্তাধস্তি করছিল। তো আশেপাশের লোকজন যা আছে সবাইকে ডাক দেয়, সাহায্য চায়, এবং ওই লোককে নিয়ে হাসপাতালে যায়।
আচ্ছা,
হাসপাতালে যাবার পর হাসপাতালের লোকজন ওনাকে মৃত ঘোষণা করে, উনি মারা গেছেন। তো রাসেল ভাই মারা যাওয়ার পরে এই লোকটা দাফন করা হয়। দাফন করার পরে মানে মনে করেন যে নতুন বিয়ে শাদী হয়েছে, লোকজনের মধ্যে তো একটা মানে ইমোশন কাজ করছিল ওই মুহূর্তে, যে কাহিনী কি, একটা মানুষ নতুন বিয়ে করলো, মারা গেল। তো ওইখানে রুলস অনুযায়ী অ্যাকিউজ করছিল মেয়েটার ফ্যামিলিকে যে কাহিনী কি, এরকম সমস্যা। তো সমস্যাটা এই অ্যাকিউজ করার কয়েকদিন পরেই শুরু হয়ে যায়। সমস্যাটা এরকম ভাবে শুরু হয় যে ওই বাসার লোকজন, প্রথমে বাসার লোকজন স্বপ্নে দেখতে থাকে এই জয়নাল নামের এই মামা, তার সবাইকে মানে বাসার লোকজন যারাই স্বপ্ন দেখছে তাদেরকে বলছে যে আমি কিন্তু মারা যাইনি, আমাকে তোমরা চাইলে কবর থেকে উঠাতে পারো, আমি বেঁচে আছি।
আচ্ছা,
এটা প্রথম ওনার বাবা দেখেন, তার এক দুদিন পর ওটা ওনার মা দেখেন, এবং আশেপাশের মানে আত্মীয় স্বজন
সবাই শুরু করেন।
এটা কন্টিনিউ করতে থাকে মাসখানেক, দেড় মাসখানেক, এবং লোকজনের জানাশোনা মানে লোকজনও জেনে যায়। এইটা জানতে জানতে ওনাদের যে পরিচিত লোকজন আছে এলাকার তারাও দেখতে থাকে। মানে আপনি যদি ওই জায়গায় যান, ওই কক্সবাজার ওই এলাকায়, তাহলে নাকি এটা খুব রিনাউন একটা ঘটনা, আমি জানি না রাসেল ভাই। তো উনি বলছে যে আপনার ওনার অনেক নাম্বার টাম্বার দিয়েছে যে সবাই নাকি জানে ঘটনাটা।
আচ্ছা,
তো পরবর্তী সময়ে লোকজন নাকি এরকম একটা লোক আছে যে সন্ধ্যার সময় রাত্রেবেলা বাসায় বা ফিরছিল, এক হঠাৎ করে উনি এই জয়নাল সাহেবকে রাস্তায় দেখে এবং বলে যে দেখো আমার কাছে আর বেশি সময় নাই, আমার কাছে আর এক মাস সময় আছে, তোমরা দয়া করে আমাকে কবর থেকে উঠায় বাঁচাও, আমি এখনো বেঁচে আছি। তো উনি বলে তুমি কিভাবে বেঁচে আসো? পর ফোনে কথা বলতে বলতে এই লোকটা মানে এলাকার একটা প্রতিবেশী আর কি, লোকটা বুঝতে পারে আরে ও তো মারা গেছে, আমি কার সাথে কথা বলতেছি, ও দেয় ভদর। এরকম করে অনেকেই দেখতে থাকে এবং এলাকায় পরিচিত মানে ঘটনার জানে যে এরকম ভাবে একজন মারা গেছে এবং প্রায় স্বপ্নে আসে বা কেউ সামনে পড়ে যায়। পরবর্তীতে একজন হুজুরকে নিয়ে আসা হয়। হুজুর বলে যে আসলে এইখানে ওই লোকটা 30 দিনের একটা মানে ব্ল্যাক ম্যাজিক টাইপের কিছু একটা করা হয়েছে লোকটার উপরে, এবং হয়েছিল এমন সময় যে সময়টায় উনি আসলে ওনাদের বাসায় আসার পরে একটা বাচ্চাকে নিয়ে যে রুমে উনি মামা থাকতেন সেই রুমে ঢোকে, ঢোকার পর আয়নার মধ্যে কিছু একটা দেখে, দেখার পরে বলে যে আপনি এই মেয়েটাকে ডাক দেন। ওনাদের আত্মীয় যে মেয়ে পক্ষের যে এক আত্মীয় যারা ওই শরবত খাইয়েছিল তাদের থেকে একজন মেয়েকে ওই ছেলেটা দেখতে পায়। তো পরে মানে বোঝে মানে বুঝিয়ে দেয় যে এটা ওই মেয়েটা। তো ওই মেয়েটাকে ডাকা হয়, পরে অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে ওই মেয়েটা বলে যে এরকম যে এই মেয়েটার সাথে ওই মামার বিয়ে হওয়ার কথা ছিল, ওই মেয়েটার সাথে আরেকজনের বিয়ে হওয়ার কথা ছিল। তো ওনারা খুব এক্সাইটেড ছিল মেয়েটাকে বিয়ে করার জন্য, কিন্তু পরবর্তীতে বিয়ে হয় নাই। কিন্তু ওই মেয়ের ছেলেটা পরে ওই যে জয়নাল মামা ওনার ছেলে বিয়ে হচ্ছিল তাকে ব্ল্যাক ম্যাজিক করে, এটা নাকি মেয়াদি মারা বলে, এবং ওইটার সময় হচ্ছে মেয়াদি মারা,
আচ্ছা
আমি জানি না। তো এটা হচ্ছে সময়কাল হচ্ছে এক মাস, এক মাসের মধ্যে যদি আপনি রিকভার করতে পারেন তাহলে করবেন, নাহলে এটা রিকভার করা সম্ভব না। তো পরে লোকজন ওনার কবর মানে খুঁড়বে, এরকম ডিসিশন হয় যে খুঁড়বে। তো এর আগে ওই মেয়েটাকে বলার পরে ওই ছেলেটাকে যে নিয়ে আসে, যে ছেলেটা পরে ওকে অনেক মারধর করার পরে ছেলেটা সব স্বীকার করে, হ্যাঁ এই মেয়েটাকে, ছেলে মেয়েটাকে টাকা দেয়, টাকা দিয়ে শরবতের মধ্যে কিছু মিশিয়ে দেয়। মিশিয়ে দেওয়ার পরে এই ঝামেলা শুরু হয় তখন তার সাথে থেকে। তো পরবর্তী সময়ে ওই ডিসিশন হয় যে না কবর থেকে খুঁড়ব, কিন্তু এটা তো সবাই বিশ্বাস করছে না আসলে কবর থেকে খুললে লোকটাকে বাঁচবে কিনা। স্পেশালি ভেটোটা দেয় হচ্ছে ওনাদের ফ্যামিলির চাচা জানা, যা আত্মীয় স্বজন যারা সম্পত্তি রিলেটেড তারা চায় নাই যে না ওনাকে কবর থেকে তোলা হোক। পরবর্তী সময় রাসেল ভাই যেদিন 30 দিন ক্রস করে, এরপর থেকে আর কেউ ওনাকে স্বপ্নে দেখেনি, 30 দিন পর থেকে আর কেউ স্বপ্নে দেখেনি, নেভার এভার। ওই এক মাস সবাই ওনাকে আশেপাশের লোকজন সবাই দেখেছে এবং এটা নাকি রিনাউন।
আমি যদি এটা আপনার কাছে ব্যাখ্যা জানতে চাই তাহলে কি বলবেন?
রাসেল ভাই আমি মেয়াদি মানুষ সম্বন্ধে কিছু জানি না,
আচ্ছা
আমার কোন আইডিয়া নাই।
আচ্ছা
যদি বলেন আমাকে,
খুব অদ্ভুত শব্দ শিখলাম,
মেয়াদি ভাবে কাউকে মেরে ফেলে আমি জানি না। লিসেনাররা যারা আছেন তারা যদি কেউ জেনে থাকেন, আর এই সম্বন্ধে ভাই আমি সত্যি কোন আইডিয়া রাখতে চাই না। যেহেতু ঘটনা পেয়েছি, যেহেতু লোকটা সবার সামনে স্বপ্নে আসছিল, এই জন্যই আমার শেয়ার করা, এই পয়েন্টটার জন্য আমি শেয়ার করি ঘটনাটা। মেয়াদি মারা বলে কিছু আছে কিনা আমি আসলে সত্যি।
আচ্ছা আর একটা কথা, সেটা হচ্ছে যেটা আমরা যেটা নিয়ে একটু আলোচনা করিনি, আমার মনে হচ্ছে করা দরকার, সেটা হচ্ছে প্রথম যে ঘটনাটা, সেই ঘটনাটা কতক্ষণে ছিল যিনি বলেছেন তিনি কতক্ষণ ধরে?
দেড় ঘন্টা
ধরে বলেছেন।
এই পর্যন্ত দেড় ঘন্টা তার কাছ থেকে, তারটা যে আমি একদম অথেন্টিক সেভাবে বুঝলাম, তাকে আমি 4 গ্লাস পানি খেয়েছি।
আচ্ছা
উনি একজন মানে খুব ভালো একজন মহিলা এবং মানে খুবই ভদ্র, খুবই সাবলীল ভাবে কথাবার্তা বলে। দেড় ঘন্টা যাবত বলতে যে ওনার মাথা দেখে আমি কয়েকবার, আমার রুমে এসি ছাড়া ছিল, আপনি তো আমার চেম্বারে গেছেন, রুমে এসি ছাড়া, তারপর আমি কয়েকবার ঘেমে গেছে, পানি খাইয়েছি, আস্তে 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 ঘটনা শেয়ার করে। আমি অনেক ধৈর্য নিয়ে তার কাছে ঘটনা শেয়ার করে এখানে মাত্র 20 মিনিটে ছেড়েছি।
ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা আবার বাবু ভাইয়ের কাছে চলে যাবো এখন, এবং তারপরে কথা দিচ্ছি আবার ফেসবুকের আপনাদের সাথে যোগাযোগ করব। এখন ঘড়িতে সময় রাত 1:02, আমরা চলে আসছি আহমেদ বাবুর কাছে, এবং বাবু ভাইয়ের এই ঘটনার পরে আরো কিছু ছোট ছোট ঘটনা আছে, যদি সময় থাকে তাহলে উনি বলবেন নিশ্চয়ই, আশা করব। আমরা চলে যাই তার দ্বিতীয় ঘটনা।
থ্যাংক ইউ রাসুল ভাই, এটা হচ্ছে শিফাতের মামার কাহিনী, উনি 80-এর দশকের দিকের কাহিনী আর কি। তো ওই সময় শিফাতের মামা তার মানে তার খালা বাড়িতে যাচ্ছিল, সেটাও ছিল বেশ আপনার মানে রিমোট এলাকাতে, এবং ওই জায়গায় যাতায়াত করার জন্য আসলে মানে মানে পায়ে চলার বা অন্য কিছুর পথ তেমন ছিল না, ভেঙে ভেঙে যেতে হতো, 3 চাকার ভ্যান অথবা গরুর গাড়ি এন্ড তারপরে নৌকা, এরকম করে করে যেতে হতো। এন্ড অ্যাট দ্য এন্ড যেই গ্রামটা উনি যাওয়ার কথা সেটা হচ্ছে একদমই রিমোট এলাকা, এবং নদী প্লাস খাল বিল দিয়ে ঘেরা এরকম একটা জায়গা। তো যাক, তো সিফাতের মামা যখন ওখানে যাচ্ছে, হ্যাঁ তো যেতে যেতে উনি যে সময় লঞ্চ থেকে মেননি নামে তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে ওখানে। তো সন্ধ্যার পর উনি নামছে লঞ্চ থেকে, নেমে উনি হেঁটে হেঁটে খুঁজছে যে তিন চাকার ভ্যান বা গরুর গাড়ি তো রাতে সাধারণত খুব একটা পাওয়াই যায় না, তো 3 চাকার ভ্যান কি সন্ধ্যার পর কোথাও পাওয়া যায় কিনা। তো উনি খুঁজে দেখছে যে ওরকম নাই, তো উনি হাঁটতেছে, হাঁটতে হাঁটতে চিন্তা করলো যে ওনাদের হিসাবে এরকম যে ওনারা বলতো যে কত ক্রোশ রাস্তা আর কি, এরকম চিন্তা করতেছে হয়তো 20 মাইল বা 20 ক্রোশ এরকম চিন্তা করে একটা অ্যাসেসমেন্ট করে উনি চিন্তা করলো যে আমি রাতে হয়তো 12টা বা 1টা নাগাদ পৌঁছে যেতে পারবো ওই জায়গায়। ইনফ্যাক্ট মাঝখানে একটা খেয়া নদী পার হতে হবে, মানে নদীতে মাঝি, সেখানে যদি পায় আর কি, আর না পেলে আবার বিপদ, কাজ তাকে ওখানে আটকে থাকতে হবে, এরকম চিন্তা ভাবনা করে দুর্গম এলাকা। আমি পার্সোনালি আমি নিজেও এরকম একটা গেছিলাম রাসেল ভাই, হ্যাঁ, তখন আমার নানা বেঁচে ছিলেন, আমার নানা আমাকে এরকম মানে সান্ত্বনা দিতে, আমার নানা ডিফেন্স অডিটে ছিলেন, সুতরাং ওনার ওই আছে ছিল, উনি আমাকে স্টেমিনা ছিল, উনি আমাকে মানে শুধু বলছে এই তো আরেকটু দূর, আরেকটু দূর বলতে বলতে উনি প্রায় আমাকে 10-12 মাইল
হাঁটাইছে,
আরো বেশি হতে পারে, আইডন্ট নো। তো এরকম জায়গা কিন্তু আছে রাসেল ভাই, হ্যাঁ
হ্যাঁ।
তো আমি যেখানকার কাহিনী বলছি, তো সেখানে উনি এরকম ওই সিফাতের মামা প্ল্যান করলো যে আমি এরকম একটা অ্যাসেসমেন্ট করে নিল যে রাত 12টা অবধি আমি যদি ওখানে পেয়ে যাই একটা খেয়া নৌকা, দেন আমি পার হয়ে যাব। আর ওনার একটা ই ছিল যে ওখানে খেয়া নৌকা থাকে, এই কাজ অনেক জেলে আছে মাছ ধরে, এখন তাদেরকেও রিকোয়েস্ট করলে তারা পার করে দেয় নদীটা।
আচ্ছা,
তো এরকম চিন্তা করে উনি রওনা দিল। তো উনি হেঁটে হেঁটে যাচ্ছে গ্রামের রাস্তায়, মানে রাতের বেলা আর কি, ইটস লাইক একটু গ্রীষ্মকাল তখন, মানে গরম পড়া শুরু করছে তখন, মানে বেশ বাতাস, দমকা বাতাস আছে, গাছপালা বলতেছে যে বেশ ভালোই লাগতেছে ওনার কাছে, এবং উনি যেহেতু আর একটু উনি একদম শহরের মানুষ না, তো ওনার কাছে এটা খুব একটা ব্যাপারই না, মানে আমরা হয়তো শহরের মানুষটা অনেকে একটু থ্রিল্ড মনে করি, সেরকম না, ওনার কাছে খুব এনজয়িং একটা ওয়েদার মনে হচ্ছে। তো উনি হেঁটে হেঁটে যাচ্ছে, যেতে 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 যেতে, তো উনি মনে করতে পারছে না কত দূর বা কতটা সময় উনি পার করছে ওখানে। হ্যাঁ, এরকম করতে করতে হাঁটতে 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 জায়গা যায়, যেখানে গেছে সেখানে হচ্ছে যে রাস্তার দুপাশে আর কিছু নাই, লাইক আপনার ক্ষেত টাইপের, হ্যাঁ, এবং মাঝখানে হচ্ছে রাস্তা, এবং রাস্তাটার মধ্যে চাঁদের আলো পড়ে জায়গাটা হচ্ছে মনে হচ্ছে একটা সাদা ফিতার মতো।
আচ্ছা,
মোস্ট প্রবাবলি ওখানে আপনার কাজ করে গেছে কেউ, আপনার ওই বালি দিয়ে হয়তো ওই যে নির্মাণ কাজ করে না, বালি ফেলে গেছে আর কি। তো অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে চাঁদের আলো পড়াতে।
আচ্ছা,
তো উনি হেঁটে যাচ্ছে, হাঁটতে হেঁটে যাচ্ছে, এবং এত দূরের ওই এটা একটা বলছে যে একটা কাইন্ড অফ লাইক একটা ইসের মতো হয়ে যায়, এটা আপনার একটা মরিচিকার মতো কাইন্ড অফ রাতের বেলাও বলে একটা ই মোহ সৃষ্টি হয় এরকম। তো হেঁটে যাচ্ছে, যেহেতু রাস্তার শেষ দেখতে পাচ্ছে না উনি, হ্যাঁ, শুধু যত যাচ্ছে সাদা। তো এরকম মোহ যখন লেগে গেছে, একটা পর্যায়ে উনি যে দেখে যে রাস্তার মধ্যে ওই সাদার মধ্যে কালো একটা কি দাঁড়ানো, এবং যে কালো দাঁড়ায় আছে সেটা ইস লাইক বিন্দুর মতো লাগতেছে দূরে। তো ওইটা দেখে উনি বসে কি জিনিস সাদার মধ্যে এরকম কালো, হঠাৎ তখন মোহটা কাটছে। তো সেটা যাচ্ছে যাচ্ছে দেখে বড় হচ্ছে, বড় হতে 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 একটা মানুষের মতো সাইজ, মানে এক মানুষ সমান সাইজ। আরো যখন কাছে আসছে তখন দেখছে যে একটা মানুষ ওখানে দাঁড়ানো, ঠিক রাস্তার মাঝখানে দাঁড়ানো। তো ওইটা দেখে প্রথম তার গায়ে একটু কাটা দিছে, যে এরকম নিশুতি এবং কোনো জায়গায় কোনো শব্দ নাই, একটু মানে বেশ রিমোট গ্রাম, তো ওখানে মানুষ ঘুমাই যায় এরকম সময়। কতক্ষণ পার হয়েছে ওনার কাউন্ট নাই, বাট চারিদিক শুধু নিস্তব্ধ, ঝিঝি পোকার শব্দ এরকম, মানে যে কোনো ওই যে পোকা থাকে কিছু ওগুলোর শব্দ ছাড়া আর কোনো শব্দ নাই। আর অনেকক্ষণ পর পর ওই যে শিয়াল টাইপের কিছু ডাকতেছে এরকম আর কি। তো উনি হেঁটে যখন কাছে গেছে, যে দেখে যে ওই এরকম আর কি আপনার মানুষ, তো উনি গায়ে কাটা দিছে। তো উনি মানে চাঁদের আলোতে তো আসলে মানুষের পুরো জিনিসটা বোঝা যাচ্ছে না, আর মানে পুরো পূর্ণিমাও না যে একদম স্পষ্ট দেখা যায়। তো উনি জিজ্ঞেস করছে আপনি কে, কে রাস্তার মাঝখান দাঁড়ায় আছেন কেন, রাস্তা ব্লক করছেন কেন, এরকম বলতেছে আর কি।
আচ্ছা,
তখন সে বলতেছে যে আমি একটু বিপদে পড়ছি, একটু আসেন আমার সাথে, এখানে মানুষ নাই, একটু আসেন। তো সে কিছু কোথায় আসবো, কি ব্যাপার বলতেছে, একটু আসেন। তো উনি বলছে কি ডাকাত নাকি নাকি, বলতে দেখেন আপনি কি ব্যাপার, আমি কোথায় যাবো আপনার সাথে, মানুষ বিপদে পড়ছি, আমার বাসায় মানুষ মারা গেছে, আমি লোক পাইতেছি না, আপনি একটু আসেন, একটু আসেন, অনেক তাকে এভাবে রিকোয়েস্ট করতেছে। কিন্তু রিকোয়েস্টের মধ্যেও যে খুব মানে কাছে, মানে খুব মানুষে মানুষে একটা রিকোয়েস্টের মধ্যে কিন্তু আমরা অনেক ই হয়ে যাই, মানে অনেক মানে আমাদের নিজের ইমোশনটা প্রকাশ করি, এরকম কোন ইমোশন প্রকাশ কিন্তু হচ্ছে না তার। উনিও রাতের বেলা এরকম একটা সিচুয়েশনে, কোন বাতি নাই, কোন লন্ঠন নাই, কারো হাতে কিছু নাই, একটা জায়গায় শুনে একটু থতমত খেয়ে গেছে।
আচ্ছা,
এনিওয়েজ, তারপরে একসময় উনি রিকোয়েস্টে চিন্তা করে, একটা মানুষ রিকোয়েস্ট করতেছে এরকম, মানুষ মারা গেছে, কেউ নাই, কি ব্যাপার কি, আমি যদি একটু হেল্প করতে পারি সমস্যাটা কি। তো উনি হেঁটে হেঁটে লোকটার সাথে যায়, দেখে লোকটা আর একটু সামনে যায়, ওনার সামনে সামনে আসছে, হেঁটে সামনে যেয়ে একটা মানে ডান দিকে এরকম মোড় নিয়ে নেমে যায় নিচু জায়গায়, যে দেখে একটা বাসা, মানে বাসা একটা আপনার ওই রকম ঘর টাইপের, সেই ঘরটার মধ্যে মানে বেশ ভিতর থেকে কোনো আলো আসতেছে না।
আচ্ছা,
এখন তার মধ্যে একটাই হয় যে মানুষ মারা গেছে, কান্নার শব্দ, তখন চিন্তা করলো যে না কান্নার শব্দই বা থাকবে কেমনে, সেই তো বলতেছে মানুষ নাই বাসায় কোনো।
রাইট,
হ্যাঁ, তো উনি ঢুকে একটা এরকম বেড়ার মতো দরজা দিয়ে ঢুকে ভিতরে, ঢোকার পর যে দেখে যে ঠিক ওই বাসার যে উঠান, উঠানের পাশে হচ্ছে আপনার বারান্দা, বারান্দার পাশে একটা চৌকির মতো জায়গায় একটা মনে হচ্ছে কিছু শুয়ে আছে, উপরে একটা কাপড় দিয়ে ঢাকা।
আচ্ছা,
তো উনি বলতেছে যে এখানে কি হয়েছে, মানুষ মারা গেছে, আপনি আমাকে ডেকে আনছেন, কে মানে কেউ নাই, এটাই কি লাশ? বলতেছে হ্যাঁ এটাই লাশ, এটাই লাশ, আপনি এখানে থাকেন, আমি মানুষ নিয়ে আসি আরো। তখন উনি বুঝছে যে উনি বলছে আচ্ছা বেশ লজিক্যাল কজ, হয়তো এই লোকটা লাশ রেখে যেতেই চাচ্ছে না,
রাইট,
হ্যাঁ এর জন্য হয়তো আমাকে ডাকছে, যাক আমি একটু বসি, আমি তো টায়ার্ড হয়ে গেছি। তো উনি বসছে, ওই লোক ওনাকে রেখে চলে গেছে, হেঁটে বেরিয়ে গেছে। তো উনি অনেকক্ষণ বসে আছে, বসে ক্লান্ত লাগতেছে, শরীরটা একটু ইয়েছে, খুব পিপাসা লাগছে, পানি পিপাসা লাগছে। এখন উনি পানি কিভাবে পাবেন, এখন নিজে তো বাসা আরেকজনের অপরিচিত বাসা, সেখানে ঢুকতেও পারতেছেন না। তো উনি মানে খুব মানে উসখুস করতেছে কি করবে, এখন পানির পিপাসা এমন পর্যায়ে লাগছে যে ওনার মনে হচ্ছে বুকটা ফেটে যাচ্ছে মানে তৃষ্ণায়। তো হেঁটে একটু সামনে গেছে, যে দেখে যে এখানে কোনো টিউব অয়েল বা কিছু আছে নাকি, কিচ্ছু নাই। তো পাশে দেখছে একটা রান্নাঘরের মতো জায়গা, কুড়ে ঘর টাইপের, অন্ধকার, ভেতরে কোনো আলো নেই। তো উনি ওখানে যে ঢুকতে গেছে যে এখানে কিছু পাই কিনা, তো ভিতর থেকে দেখে একটা মেয়েলি কণ্ঠ বলতেছে তাকে যে তিয়াস লাগছে নাকি,
মানে পিপাসা লাগে লেগেছে আর কি।
তো উনি এটা শুনে না, ওনার গায়ের লোম দাঁড়া গেছে পুরো, যে মানে মানে কেউ নাই বাসায়, একটা মেয়ে কণ্ঠ বলতেছে তিয়াস লাগছে। তো পরবর্তীতে উনি মনে করছে আচ্ছা হতে পারে যে হয়তো বাসায় মেয়ে আছে, মেয়ে আছে দেখে তারা ওটা মনে করেনি কিছু। উনি বলছে হ্যাঁ আমার একটু পানি দেন, আমি পানি খাবো, পানি খাবো, আমি খুব পিপাসা লাগছে, একটু পানি দেন। তো দেখছে যে একটা মানে মেয়েলি হাত, চেহারা দেখা যাচ্ছে না কিছু, ভিতরে অন্ধকার যেহেতু, একটা এরকম গ্লাসে করে এরকম মানে ইসের মতো আর কি, মাটির মতো একটা গ্লাসে তাকে এটা পানি দিচ্ছে আর কি। তো উনি ওইটা নিল, নিয়ে উনি খেয়ে ওইটা ফেরত দিয়ে দিছে। উনি দেখছে গ্লাসটা আবার মানে নিয়ে গেছে হাতটা, মানুষটা আর কি ভিতরে নিয়ে গেছে। তো উনি চিন্তা করতেছে যেটা ইসে, তারপরে ওখান থেকে দেখতেছে ওই মেয়েটা বলতেছে পাশ থেকে যে আপনি কিছু খাবেন, মানে গ্রামের ইসে কিছু খাবেন নাকি। তো সে বলতেছে যে না আমি এখন কিছু খাবো না, আমার খিদা নাই, বসে থ্যাংক ইউ মানে ধন্যবাদ, বসে উনি বসে আছেন বসা। তো এরকম তো আর সময় পার হয় না আসল ভাই, অনেকক্ষণ হয়ে গেছে। এখন একটু পরে উনি ফিল করতেছে যে উনি যেখানে বসে আছে, যে মূল বাসাটার বারান্দায় বসে আছে, ওখানে বাসার মধ্যে কেউ কাঁদতেছে, মানে মেয়েলি সে খুব মানে ফুপায় ফুপায় কাঁদতেছে। কান্নাটা খুবই মানে মানে ওনার কাছে মানে খুব খারাপ লাগা শুরু করছে, মানে একটা মানে মানে বিতৃষ্ণার মতো লাগা শুরু করছে, যে মানে সহ্য করা যাচ্ছে না, নার্ভে লাগতেছে। তো উনি জোরে বলছে যে আপনারা একটু যে কাঁদতেছেন কান্না বন্ধ করেন প্লিজ, মানে এখানে বসতে পারতেছি না আপনাদের কান্নার ইসে। তারপর উনি ওখান থেকে উঠে গেছে, দেখে যে মানে ওটা থামে না, উনি হেঁটে গেছে, উনি হেঁটে যে ওই রান্নাঘর যেটা ছিল রান্নাঘরের পাশে যে দাঁড়ায় আছে, চিন্তা করছে ওটা দূরে থাকি। তো ওখান থেকে শুনতেছে ওই ভিতর থেকে ওনার ঠিক উনি যেখানে দাঁড়াইছে তার বেড়ার পাশ থেকে বলতেছে, আপনি জানেন এখানে অনেক কষ্টে একদিন গলায় দড়ি নিছে, অনেক কষ্ট পেয়ে গলায় দড়ি নিছে, হ্যাঁ অনেক কষ্ট তার মনে এরকম বলতেছে। তো উনি এটা শুনতেও আগ্রহ বোধ করেনি। অনেকক্ষণ বসে থাকার পরে ওই লোক আবার ব্যাক করছে, যে লোক, সে বলতেছে যে আমি কাউরে পাই নাই, আপনি আমার সাথে একটু লাশটা নিয়ে চলেন সামনে, ঠিক আছে লাশটা নিয়ে চলেন। তো উনি বলছে যে আচ্ছা ঠিক আছে, মানে এইখানে এরকম বসে থাকার থেকে এটা বেটার,
এটা বেটার,
এটা বেটার এখান থেকে। তো ও বলছে যে আপনি লাশ কেমনে নেবেন, তো সে বলছে যে আমি এই চকির এই পাশ ধরি, আপনি ওই পাশ ধরেন। বলছে তারপর কি করবেন, ওই যে নদীর পাড়ে নিয়ে ওই পাড়ে নিয়ে যাবো, ওইখানে নিয়ে আমরা এটার সৎকার করবো, আমার মানুষ আছে আরো পরিচিত, ঠিক আছে চলেন নিয়ে চলেন। তো ওই লোক সহ ওই লোক চকির এক পাশ ধরছে আর উনি এক পাশ ধরছে, দেখছে বেশ ভারী লাশ নিয়ে হাঁটতেছে। তো উনি জিজ্ঞেস করতেছে লাশ এটা কি, মানে আপনার কি হয়? তো বলতেছে যে আমার বোন, লোক বলতেছে আমার বোন সে গলায় দড়ি নিয়ে মারা গেছে, দড়ি নিয়ে মারা গেছে, এই ই করছিল মানে একজন মানে আরেক ধর্মের লোকের সাথে প্রেম করছিল, ওই লোক হচ্ছে যা বলতেছে, সে বলতেছে যে তারা হচ্ছে হিন্দু আর কি। তো বলতেছে যে আমরা সনাতন ধর্মের লোক আর সে আরেক ধর্মের প্রেম করছে, আমরা এটা মানতে পারবো না, সে গলায় দড়ি নিছে। তো যাই হোক এইভাবে করে তাকে নিয়ে গেছে, নিয়ে যে আপনার ওই নদীর পাড়ে ওখানে নিয়ে আসছে। ওখানে যে দেখে কোনো মাঝি নাই কিন্তু নৌকা আছে কয়েকটা, ওই লোক বলছে যে এটা আমি উঠাই নিয়ে যাব, আপনার চিন্তা করা লাগবে না, আপনি আমার সাথে ধরে একটু উঠা নেবেন। তো সে ওই চৌকিটারে নিয়ে ওই নৌকার মধ্যে রাখছে, জায়গা একদমই কম, কনজাস্টেড একটা জায়গা ই নাই। তো উঠছে, ওঠার পরে ওই নৌকার মধ্যে বসছে, ওই লোক ওই পাশে বসছে, উনি এই পাশে বসছে, এবং নৌকাটা দাঁড় দিয়ে ঠেলে ঠেলে ওই লোকটা যাওয়া শুরু করছে। এখন যখন যাচ্ছে নদীর মাঝামাঝি জায়গায় চলে আসছে এবং বেশ আপনার দেখা যাচ্ছে যে বাতাস আসি আছে, তো ওই লোকটা বলতেছে আপনার আমি একটা কথা কই, আমি এখন চলে যাবো আপনার কাছে, আপনার সামনের থেকে আমি চলে যাবো। আমার সামনে তো চলে যাও মানে উনি কি ফাইজলে আমি আমার সামনে চলে যাও মানে কয়ে যে আপনার একটা কাহিনী শুনাইতে আসছিলাম, এই কাহিনীটা শুনে যান, আমার বোন গলায় দড়ি নিয়ে মারা গেছে, আমিও গলায় দড়ি নিয়ে মারা গেছি। সে নিজেই বলছে, বলে সে কি করছে ধাক্কা দিয়ে ওই লাশটাকে ইস্যুদ্ধ ফেলে দিছে পানিতে, এবং সে নিজেও পানিতে লাভ দিয়ে পড়ে গেছে। এখন ওই যে শিফাতের মামা যিনি ছিলেন সে খুব বেকুবের মতো বসেছিল অনেকক্ষণ নৌকার মধ্যে, মানে প্রচন্ড ভয়ও পাইছে এবং উনি কিছুই মিলাইতে পারতেছিল না হিসাব যে ঘটনাটা কি ঘটছে, এবং উনি তখন কিন্তু মাঝ নদীতে, এবং তুমি কিছু ওই হিসাব না মিলাইতে পেরে অনেকক্ষণ বসে থেকে উনি নৌকাটাকে ওই যে ওই যে দাঁড় ফেলে রেখে গেছে ওই দাঁড় দিয়ে ঠেলে 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 পাড়ে নিছে, পাড়ে নিয়ে ওই পারে গেছে। ওই পারে যে উনি প্রচন্ড মানে ভয় তো ছিলই ওনার ভিতরে, ওনার মনে হচ্ছে কেউ ওনাকে ফলো করতেছে, এরকম করে হেঁটে 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 এক সময় উনি ওই জায়গা পার হয়ে আসছে, এসে ওই বাড়িতে নিজেদের যে খালা বাড়ি যেখানে আসছে ওখানে এসে উনি অনেক ডাকাডাকি করার পর উঠছে। ওঠার পর ওই বলছে আর কি তার খালাকে যে এরকম এরকম আমার একটা ঘটনা হয়েছে, পুরো বলতে পারেনি, বলছে রাস্তায় সমস্যা হয়েছে, তো উনি রাতের বেলায় তাকে পানি উঠাই দিছে কুয়ার থেকে, গোসল টোসল করে ওনাকে ফ্রেশ হতে দিছে। তো উনি বলছে যে ওনার ভয়ে বেশ মানে শরীর খারাপ করে ফেলছিল, তো ওনার খালার বলে যে এরকম তো গ্রামে দড়ি দেওয়ার কেস আছে এরকম, এবং ওইখানেই আছে ওই পাশে যেরকম এক মেয়ে এরকম মারা গেছিল, তার ভাইও পরে মারা যায়, এবং এদেরকে অনেকে দেখে প্রায় দেখে যে এরা মানুষই করে। তো গ্রামের ওইখানকার মানুষের বিশ্বাস ছিল তারা যেটা যে আত্মা এসে মানে অতৃপ্ত আত্মা মানুষকে মানে এরকম বদল করে আর কি, এটা গ্রামের মানুষের বিশ্বাস ছিল। তো এটাই ছিল শিফাতের মামার কাহিনী
ঘটনাটা। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি এখন একটু ফেসবুকে ঢুকবো, আসলে অনেকক্ষণ ধরে ঢোকা হয় নাই, এবং আমাদের এইখানে দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের এখানে লিখছেন, আমি ফেসবুক হয়েই আসি, এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লিখেছেন, দেখতে পাচ্ছি কায়সার আমিন, তিনি মিরপুর থেকে শুনছেন, বাঁধন কুমার আদি আমাদের সঙ্গে আছেন, স্বপ্নময় জীবন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন বিপ্রজিৎ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রঞ্জিত বর্মন, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শামিমুল ইসলাম শাকিল, আহসানুল হক আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আহমেদ কাউসার, পারভেজ আর সি এইচ আমাদের সাথে আছেন, এমডি গাজী, এছাড়াও মোহাম্মদ লতিফুল ইসলাম জয় আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মিসিং রকি, মিশন রকি, ওকে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ইফতি হাসান, এবং তিনি বলছেন চমৎকার করে লিখেছেন, শুক্রবার রাত 11:59 মানে হেডফোনটা কানে গুজে ভূত এফএম শোনার জন্য প্রস্তুত হওয়া। আমরাও আপনাদের সাথে সারা সপ্তাহ জুড়ে ওয়েট করি এই সময়টা আপনাদের সাথে বসে আপনাদের সাথে আমাদের ঘটনাগুলো শেয়ার করব, এই জন্যই। আরিয়ান সজীব আমাদের সঙ্গে আছেন, সাভার থেকে শুনছেন তিনি, হারুন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আজ রব্বানি, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মইনুর সাগর, এছাড়া রায়হান রাফি মন্ডল আমাদের সাথে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এবং তিনি এখনো আলিফ ভাইয়ের কথা বলছেন, এইচ এম আরিফুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন শামিমুল ইসলাম শাকিল, এবং ফার্স্ট স্টোরিটা তার কাছে অনেক ভালো লেগেছে সেটা তিনি জানিয়েছেন, আমাদের সঙ্গে আছেন আর এইচ রোকন হোসেন লিখেছেন গুড, মাহবুব হাসান আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন নুসরাত নিশি, তিনি আমাদের সাথে এই মুহূর্তে শুনছেন আমাদেরকে, ফাহিম হুসাইন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আরো অনেকেই কিন্তু এই মুহূর্তে আছেন, এবং আমাদের সাথে প্রতিনিয়ত আপনারা যোগ দিচ্ছেন আমাদের যে দুটো পেজ আমি আরো একবার বলে দিই, www.facebook.com/radio.foodtend www.facebook.com/bhootfm.rasal। আমাদের সঙ্গে শাউন ইসলাম আছেন, বাহুবাইয়ের ঘটনাটা বলছেন নাইস স্টোরি, আহমেদ সিয়াম আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি নাসির আহমেদ, এছাড়াও দুর্জয় অভি আমাদের সাথে আছেন, ছাদে বসে শুনছেন তিনি,
আরিফ মাহমুদ আমাদের সাথে আছেন, এছাড়া আমাদের সাথে বিপ্লব সাগর আছেন, আই লাভ ইউ বাবু ভাই লিখেছেন তিনি, অ্যান্ড ডক্টর আলিফ। আমাদের সঙ্গে আছেন জাহিদুল ইসলাম, খুব ভালো লাগছে। খুলনা থেকে আছেন আমাদের সাথে বাইজিদ আহমেদ, ফারাবি বিনতে তিতাস আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আরিফুর রহমান জিতু, এছাড়া আমাদের সাথে তাওহিদ ইসলাম আছেন বগুড়া থেকে শুনছেন তিনি, এম বি সাহি শামিম আমাদের সাথে আছেন। আজকের স্টোরিগুলো অনেক ভালো লাগছে সেটা তিনি জানিয়েছেন, আজকের মানুষগুলো খুব স্পেশাল। সো আমাদের সাথে আমি যেটা বলি যে সবসময় ডক্টর আলিফ এবং বাবু ভাই এবং আফনান ভাই এদের জন্য রিকোয়েস্ট করেন আপনারা যে কবে আসবেন, কবে আসবেন জিজ্ঞেস করেন সবসময়। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হুসাইন ইমরান, এছাড়া আমাদের সঙ্গে আছেন জাকারিয়া হাওলাদার, তালুকদার কাউসার আমাদের সাথে আছেন, সাঈদ আজিজুল ইসলাম আমাদের সাথে আছেন, সৈয়দ আজিজুল ইসলাম, আফরা আরফান শিবলো আমাদের সাথে আছেন, ভূঁইয়া ভূঁইয়া আমাদের সাথে আছেন, ফারাবি বিন তেতিতাস আছেন আমাদের সাথে, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রাতুল রিহান, এছাড়াও আমাদের সাথে আর যে শাওন আছেন, জাকারিয়া হাওলাদার আছেন, আরো অনেকেই আমাদের সাথে এই মুহূর্তে আছেন। এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে যারা আছেন তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের যে রেডিও ফুর্তির পেজ সেখানেও আছেন, গুলশান এক থেকে শুনছেন তাসকিন আহমেদ তুষার, রিফাত ইসলাম শুনছেন আমাদের সাথে ঝিনাইদহ থেকে। আজব ব্যাপার, তাসকিন এবং রিফাত দুজনই আমার কলিগের নাম এবং পরপর দুজন সবাই মূলতভাবে আমার কলিগের নাম পড়ছি, বাট ইটস ট্রু, আপনারা আসলে করেছেন এক মিনিট আগে এই পোস্টগুলো, মানে আপনারা কমেন্ট করেছেন এখানে। নাদিম হায়দার আমাদের সাথে আছেন, আবু নোমান ফয়সাল আমাদের সাথে আছেন, নুসরাত জাহান মিম আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি লাবিব মুবাসির, এছাড়াও আমাদের সাথে আছেন ফারাবি, এছাড়াও আছেন এমডি নূর আলম আছেন, আমাদের সাথে আরাফাত জামান আছেন, মার্জিয়া আফরিন রিমু আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি রাইসা ইয়ামিন, রাজীব রৌনক আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন রহিম আব্দুর রহিম, এছাড়াও আলী আহমেদ আমাদের সাথে আছেন, এবং তিনি সবাইকে বলেছেন যে ভয়ের জগতে প্রবেশ করতে হলে অবশ্যই শুক্রবারে রেডিও ফুর্তি টিউন করা আবশ্যক। থ্যাংক ইউ সো মাচ। শ্রাবণী আক্তার লিখেছেন বাবু ভাইয়ের স্টোরিটা জোস ছিল। ফাহিম আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি জাকারিয়া, এছাড়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, মিরাজ আহমেদ আছেন আমাদের সাথে, আছেন আমাদের সাথে অতীত দাস গাজীপুর থেকে শুনছেন তিনি, মাহরিজ আহমেদ বাপ্পি আমাদের সাথে আছেন মিরপুর থেকে শুনছেন তিনি, শাওন ইসলাম আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রাসেল আহমেদ, এমডি মিশুক ইসলাম আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন মিতুল জোয়ারদার সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আমি যেটা করব, আমি আজকে বাবু ভাইকে আর একটা ঘটনা, ছোট একটা ঘটনা তিনি শেয়ার করবেন বলেছিলেন, সেটা শেষ করে আমাদের অতিথিদের আমি বিদায় দিতে চাই আজকে। তারাও অনেক কষ্ট করে এসছেন এবং আমি তারপরে আপনাদের সাথে আবারও যোগাযোগ করব। আমরা চলে যাচ্ছি আবারও বাবু ভাইয়ের কাছে।
ছোট ঘটনা মানে রাসেল ভাই ইটস লাইক কাইন্ড অফ কম্পাইলেশন, আর কিছু প্রশ্ন মানুষের কাছ থেকে ফেস করি ইদানিং। প্রশ্ন হচ্ছে অনেকেই যে গতকালকে পরশু আমাকে একজন জিজ্ঞেস করছে আপনি নিজে ভূত দেখেছেন কখনো। এখন ঘটনা হচ্ছে কি রাসেল ভাই, আমি ভূতের ফেমে যতদিন আসি, মানে আমি আসছি মনে হয় 2012 থেকে, হ্যাঁ, এর মধ্যে অনেক কাহিনী আমার বলা আছে ভূতের ফেমে বলা, যে আমি কোথায় কি দেখেছি বা যতটুকু আমার অবজার্ভ করা, নিজস্ব অবজার্ভ করা সেটা তো। এর মধ্যে ছোট কালের দু একটা কথা আমি বলতে চাই, যে খুব আনএক্সপেক্টেড কিছু জিনিস আমি ছোটকালে দেখেছি যেটার আসলে ব্যাখ্যা নাই, হ্যাঁ, আমার কাছে কখনোই পাইনি। যেমন আমি যখন খুব ছোট, তখন আমার বয়স কত হবে, 6-7 বছর, আমি আমাদের বাসাটা ছিল এরকম যে চারিপাশে মানে ঘর, মাঝখানে পাকা উঠান, এবং এই বাসাটাই তখন একতলা ছিল, এবং তখন ওখানে মোস্টলি লাইক 99% 98% বাসা একতলা ছিল,
রাইট, সেটা ছিল ধানমন্ডিতে ছিল,
খুব বেশি হলে একটা দুইটা দুইতলা পাওয়া যেত এরকম। এমনও আছে যে আমাদের বাসাতে দুই তিনটা বাসা পর একটা দুইতলা ছিল, ওটা ছাদে উঠলে আমরা সংসদ ভবন দেখতে পেতাম দুইতলার ছাদ থেকে।
ইভেন মানে মানে আলিফ যখন প্রথম এখানে আসে তখন শুনেছে ধানমন্ডি এলাকা, তখন মনে হয় দুতলা তিনতলা বাসা ছিল,
এখন
সেটাই
তো। সেই ছোটবেলায় আমার মনে আছে যে আমি দাঁড়িয়ে আছি উঠানের কাছে, তো হঠাৎ দেখছি যে আমাদের বাসার যে সামনের দেওয়ালটা, মানে উঠানের এই পাশে সামনের দিকে, ওই দেওয়ালের উপর দিয়ে একটা মানুষ যাচ্ছে। মানুষটা দেখতে কাইন্ড অফ কিম্বুতকিম আকার, মানে মানুষটার মুখটা পুরো ডিফারেন্ট, কান দুটো বড় বড় একটু, লাইক নর্মাল মানুষের থেকে একটু বড়, আমার নিজের চোখে দেখা আমি ছোটকালে। এবং সে হেঁটে যাচ্ছে, দেওয়ালটা হচ্ছে এমনি 5 ইঞ্চি দেওয়াল, হ্যাঁ, সে হেঁটে যাচ্ছে খুব, আমি হেঁটে দেখাতে পারলে খুব ভালো হতো জিনিসটা। হ্যাঁ, লাইক মানুষ বসে বসে যদি হাঁটে,
হাঁটু দিয়ে,
হাঁটু না, জাস্ট হাঁটু ভাঁজ করে যদি কেউ হাঁটতে থাকে,
পা দিয়েই হাঁটছে,
পা দিয়ে হাঁটছে,
ব্যাঙের মতো করে,
ব্যাঙের মতো, এবং সে তাকাচ্ছে আমার দিকে, তাকায়, হাসি দিচ্ছে আর হেঁটে হেঁটে পার হয়ে যাচ্ছে।
আচ্ছা,
এবং আমি ছোট বয়স অবাক হয়ে খেয়াল করলাম এটা তো আমার সাধারণ মানুষের মতো লাগতেছে না, এবং সে পার হয়ে গেল। ইট ওয়াজ লাইক তখন কটা বাজে, রাত আটটা সাত আটটা নয়টা বাজে উঠানের মধ্যে, এবং তখন আমার আশেপাশে কেউ ছিল না, কাজের মানুষও ছিল না বা বাসার মানুষই কেউ ছিল না। এরকমই আরেকটা সিনে আমি দেখেছিলাম, আমাদের তখন একটা স্টোর রুম ছিল, তো স্টোর রুমের ভেতরে পেছনে জানালা ছিল, এবং রাসেল ভাই আমি আগে ভূত এফ এম অনেকবার বলেছি যে এই মোহাম্মদপুর এলাকার এই এলাকাগুলোর পেছনের দিকে একটা ফায়ার স্কেপ করা ছিল, তখনকার প্ল্যানিং এ একটা ফায়ার স্কেপের লেন ছিল, যেটাকে পরবর্তীতে আমরা অতি উৎসাহী হয়ে আমাদের বিশেষ গুণের কারণে আমরা বাংলাদেশিরা যেটাকে ময়লা ফেলে ফেলে ওইটাকে ময়লার একটা আস্তানা বানিয়ে ফেলছি, এবং ওইটা কখনো ক্লিন হলে আবার ওইটা ময়লা হয়ে যায়।
আচ্ছা,
যাই হোক, ওই জায়গাগুলোতে কিন্তু মানে অনেক কিছু দেখা যায়, অনেকে দেখছে আমাকে, অনেকে বলছে।
আচ্ছা,
এবং ওই পিছনে ময়লাই ছিল, স্টোর রুমের জানলাটা যখন খোলা দুপুরবেলা, আমি দেখলাম একজন মানুষ পুরো মাথা ঢুকায় দিল জানলা দিয়ে, দুটো হাত দিয়ে এরকম করলো, এবং তার অ্যাভারেজ হাইট অ্যান্ড সবকিছু সাধারণ মানুষের থেকে অনেক বড়।
ওকে,
বিকজ আমি ছোটবেলায় ক্যালকুলেট করে বুঝতে পারিনি এতটুকু উপরে কিভাবে উঠছে একটা মানুষ, এবং তার হাতগুলো একটা মানুষের থেকে দেড় গুণ বড় হবে, চেহারা কিন্তু সম্পূর্ণ মানুষের মতোই,
বুঝতে পেরেছি।
হ্যাঁ, যদি আপনি দেখেন যে আপনার জানালা দিয়ে গ্রেট খালি ঢুকতেছে রেসলিং এর, কাইন্ড অফ লাইক দ্যাট, মানে বিশাল, মানে অতিপ্রাকৃত এরকম কিছু, এটাও আমার ছোটবেলায় দেখা।
আচ্ছা,
হ্যাঁ, এছাড়া আমি আরেকটা জিনিস তো দেখেছিলাম আপনাকে, আমি ভূতে ফিমের অনেক আগে বলেছি যে আমি আমার মামার সাথে শুয়েছিলাম, হঠাৎ দেখেছিলাম পায়ের কাছ থেকে একটা বেশ কালো একদম সলিড একটা মানে অবয়ব হেঁটে 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 পাশে এসে নিচু হয়ে গেছিল, এবং আমার মামা পজেস ছিল, ওইটাও আমার নিজের চোখে দেখা, এবং এটা এত ভয়ঙ্কর একটা ফিলিংস রাসেল ভাই, ওই জিনিসটা যখন হেঁটে আসে অটোমেটিকলি আপনার গুজ বাম্পটা এমন ভাবে হবে যে আপনার শরীরের লোম পুরো দাঁড়ায় যাবে,
সেটাই।
এবং ওই পজেস্ট সময় আমি আরেকটা জিনিস শুনেছিলাম যে দরজায় কিল মারার শব্দ, এগুলো একদম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, এবং মানে নাথিং টু হাইড ফ্রম দেয়ার, এটাকে অস্বীকার করার কোন স্থান আমি দেখছি না। এছাড়া আমি আরো অনেকের কাছে শুনেছি অনেক কিছু, কিন্তু আমরা শুনি এরকম যেগুলো কখনো ছোট কাহিনীর জন্য ভূতে ফেমে বলা হয় না, যেমন রাতের বেলা গ্রামের মধ্যে রিসেন্টলি কিছুদিন আগে একজন বলছে যে তার আম্মু ঘুমায় ছিল, রাতের বেলা উঠে তারা মানে তাদের মূল গেট দিয়ে বের হয়ে হেঁটে যেতে গেছে বাথরুমের কাছে, বাথরুমটা একটু দূরে, তো যে বাথরুমের কাছে দেখতেছে কিছু মানুষের মতো এরকম কুজা হয়ে কি জানি মাটির থেকে খুবলায় খুবলায় নিচ্ছে। ওর আম্মু যখন দেখে একটু ভয় পাইছে ফার্স্টে, উনি হঠাৎ করে ওই জিনিসগুলো নোটিস করছে, ওর আম্মু কুকুর যেরকম খায় মাটির থেকে সেরকম কাইন্ড অফ লাইক দেন, হঠাৎ করে সেগুলো ঘুরে তাকাইছে ওর আম্মুর দিকে, এবং ওগুলো দেখতে জাস্ট লাইক আমরা লর্ড অফ দ্য রিংস এর যদি গলমরে দেখে থাকি, দে লুকস লাইক গলম,
ওরে বাবা,
হ্যাঁ, এবং এরকম চার পাঁচ জন, এবং ওর আম্মুকে দেখে যখন দেখছে যে ওর আম্মু তাকাইছে, আম্মু দোয়া পড়ছে তখন সাথে সাথে, হ্যাঁ, এই দোয়া লাহুল্লাহিল্লাহ, দোয়া পড়ার সাথে সাথে ওগুলো লাভ দিয়ে মনে ছিটকায় চারিপাশে চলে গেছে। তো এটা একটা ছোট ঘটনা আসলে, এরকম কিন্তু আরো অনেক আছে, আপনি যদি মানে কম্পাইল করেন অনেক 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 স্টোরি আসবে।
আচ্ছা,
এতটুকু বললাম,
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বাবু ভাই, থ্যাংকস আমাদের সাথে আজকে এসে এখানে ঘটনা শেয়ার করার জন্য, এবং আমাদের সাথে এত অনেকক্ষণ ধরে আপনারা ঘটনা শেয়ার করেন, আমার মনে হয় এখন বিদায় নেওয়ার সময় হয়ে গেছে না, তো আমার কিছু করার নাই, এখন বিদায় নিতে হবে, এবং আমি একটা ছোট্ট অডিও ক্লিপ প্লে করছি আপনাদের জন্য, তারপর আমি আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, স্টে টিউন ফর এফ ফুড থিয়েটার এফএম, আমি বিদায় দিয়ে আবারও ফিরে আসব। আর এখন যে অডিও ক্লিপটা শুনবো সেটাও দেশের বাইরে থেকে এসছে, সুতরাং আপনারা মনে হয়েছে অনেক আপনাদের ভালো লাগবে, সো এনজয় দ্য স্টোরি, আমি এখন কিছুক্ষণের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমার নাম এশরাক জুবের, আমি হিউস্টন টেক্সাস থেকে বলছি। আজকে আমি আপনাকে কিছু লোকাল হিউস্টন টেক্সাস এর ঘটনা শোনাবো। আমি স্টার্ট করতে চাই স্পিগেট হাউস দিয়ে। স্পিগেট হাউস অনেক ফেমাস একটা ল্যান্ডমার্ক হিউস্টন ডাউনটাউনে। আমার ইউনিভার্সিটির পাশে এটা একটা রেস্টুরেন্ট এন্ড এটা খুবই পুরানো একটা বিল্ডিং, 1800s এর বিল্ডিং। আমি এখানে সবসময় যেতাম বিফোর হার্ভি হওয়ার পর। আপনি মনে হয় জানেন হার্ভি ফ্লাড হওয়ার পর হিউস্টনের অনেক কিছু ডিস্ট্রয় হয়ে গেছে এন্ড স্পিগেট হাউস ওটার মধ্যে একটা ছিল। এটা 1800s এ বিল্ড করা হয়। I believe at a pharmacy warehouse বা ফার্মেসি সামথিং ছিল। এন্ড এটার মালিক যে ছিল, মালিক কোন এক রাতে মারা যায়, বাট তখনকার দিনে সে আর কি রাতে তার বাসায় খবরটা পৌঁছাতে পারে নাই। সো তার বউ ওই দিন রাতে তার জন্য ওয়েট করতে থাকে এন্ড অ্যারাউন্ড রাত 11টার দিকে সে দেখে তার হাজব্যান্ড বাসায় ঢুকে সোজা উপরে তলে তার বেডরুমে চলে গিয়েছে। সো বউ তার হাজব্যান্ডকে ডাকতে থাকে, তুমি এত দেরি করছো কেন, এটসেটারা এটসেটারা। এন্ড যখন হাজব্যান্ড কোনো জবাব না দিয়ে উপরে চলে গেছে, বউ পিছিয়ে পিছিয়ে যায় উপরে। উপরে গিয়ে দেখে যে তার হাজব্যান্ড নেই, তার হাজব্যান্ড বাসায় নেই। পরে সে খবর পায় যে তার হাজব্যান্ড নাকি, মানে পরের দিন খবর পায় যে তার হাজব্যান্ড নাকি তার আগের দিন রাতেই মারা গিয়েছে। এন্ড এটার দুঃখে আই বিলিভ কয়েক মাস পর বউটা একটা এলিভেটর শ্যাফ্টে পড়ে মারা যায়। সো এখান থেকে স্টোরি শুরু হয়। আমি স্পিগি হাউসের কিছু ওয়েটারদের কাছ থেকে শুনেছি যে দোতলায় একটা জায়গা আছে যেখানে খুব ঠান্ডা থাকে অলওয়েজ। নাও আপনি যদি হিউস্টনের ব্যাপারে একটু জানেন, হিউস্টনে অনেক গরম পড়ে সামারে, লাইক অনেক গরম, ওভার 100 degrees ফারেনহাইট থাকে। বাট এই ওয়েট্রেস নাকি সবসময় লাইক সামারের মধ্যে, মিড সামারে যখন, আর এটা পুরানো বিল্ডিং মাইন্ড ইউ, সো এটার ইজিলি গরম হয়ে যায়। এন্ড এই পুরানো বিল্ডিংটাতে সে সামারের মধ্যে উপরে যায় এন্ড একটা কর্নার বাথরুমে এটা অলওয়েজ ঠান্ডা থাকে। এন্ড সে বলে যে ওইখানেই নাকি আগে এলিভেটর শ্যাফ্ট ছিল যেখানে পড়ে ওর বউটা মারা যায়। এটা হচ্ছে গিয়ে স্টোরি। নাও আরো স্টোরি আছে যে অন্যান্য ওয়েটাররা লাইক জিনিসপত্র পরা দেখে। এন্ড আপনি ইউটিউব করলে আপনি দেখতে পারবেন যে ওই বাথরুমে কিছু আরো নাকি ডিটেক্টর থাকে, আই বিলিভ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর অর সামথিং। এন্ড ওটা নিয়ে ওরা দেখে যে এখানে কিছু আছে, আমি নিজে ইউটিউবে দেখেছি। নাও আমার ফ্রেন্ড, ও আমেরিকান, ও স্পিগেট হাউসে একবার দোতলা এটা দেখার জন্য যায়। এন্ড ও খুশি থাকে, কিছু ছিল না ওই দিন উপরে কোনো মানুষ ছিল না, সো কিছু দেখে না। বাট ও খুব ডিস্টিংক্ট দরজার আওয়াজ শুনে, রাইট? এন্ড ও মনে করে যে ওখানে কেউ আছে। সো ও বাথরুম থেকে শুরু করে দরজা, মেন্স এন্ড উইমেন্স বাথরুম চেক করে, কেউ ছিল না। বাট ও খুব ক্লিয়ারলি শুনতে পারে যে দরজার সাউন্ড। এরকম অনেক স্টোরি আছে। এটা খুব রিয়েল হন্টিংস, কিন্তু খুব ক্রেজি কিছু না যে সামনে একটা ডেড বডি এসে দাঁড়িয়ে থাকবে। রিয়েল জিনিসগুলো হয় খুব সরল, লাইক খুব সরল প্যারানর্মাল জিনিস, এটাই আমি নোটিস করেছি। ওকে, আমি আপনাকে সেকেন্ড যে স্টোরিটা বলবো, এইটা হচ্ছে গিয়ে একটা জায়গা আছে এখানে, এটার নাম হচ্ছে গিয়ে মার্থা চ্যাপেল সেমেটারি। এটা হিউস্টন থেকে অ্যারাউন্ড 1.5 ঘন্টা দূরে। এন্ড ওই জায়গাটায় আমার ফ্রেন্ড গিয়েছিল বেসিক্যালি কিছু দেখার জন্য, কিছু রেকর্ড করার জন্য। ও আর ওর ফ্রেন্ড, ওরা দুজন মিলে ভিডিও ক্যামেরা নিয়ে গিয়েছিল, বিকজ ওরা মনে করছে কিছু দেখলে যদি এটা রেকর্ড করতে পারে। ওদের কাছে কোনো অফিসিয়াল ইকুইপমেন্ট ছিল না যেটা গোস্ট হান্টিং টিমের মধ্যে থাকে, বা আমাদের ভৌতিক টিমের কাছে যে ইকুইপমেন্ট আছে ওরকম কিছু ছিল না। সো ওরা যায় অ্যারাউন্ড রাত 9টার দিকে বের হয়। এন্ড ওরা মানে আস্তে ধীরে যায়, চিল করে যায়। সো ওরা গিয়ে পৌঁছায় রাত অ্যারাউন্ড 11টার দিকে হিউস্টন থেকে ওখানে গিয়ে। এন্ড এটা যে রাস্তা দিয়ে যায় ওই ওই সেমেটারিটা, ওই রাস্তাটার নাম বাউডেন রোড, BOWDEN রোড, আপনি গুগল করতে পারেন। এন্ড ওটাকে সবাই ডিমন রোড বলে, বিকজ ওইখানে এটা খুবই ক্রিপি। আমার ফ্রেন্ড আমাকে ওর যাওয়ার ভিডিওটা দেখিয়েছে এন্ড আমি জাস্ট গুগল করে এটার খুব স্টোরি পড়েছি। ওখানে গেলে মানুষ অলওয়েজ কিছু না কিছু দেখে। এন্ড এটা দেখার জন্য আমার ফ্রেন্ডরা গিয়েছিল। সো রাত 11টার দিকে ওরা দুজন সেমেটারিতে ঢুকে, ঢুকার পর ওরা রেকর্ড করতে থাকে। হঠাৎ করে ওদের রেকর্ডিং ইকুইপমেন্ট সব বন্ধ হয়ে যায়, লাইক ওদের ক্যামেরা আর ওরা রেকর্ড বাটন হিট করতে পারে না, ফোন নন অফ ইট, লাইক ফোন কাজ করতেছিল, ফ্ল্যাশ লাইট কাজ করতেছিল, বাট রেকর্ড হচ্ছিল না, লাইক হচ্ছিল না। ওরা খুব কনফিউজড হয়ে যায় ফার্স্ট, বাট অলসো রাতের বেলা অনেক ক্রিপি ছিল, ওরা ভয় পেয়ে ইভেন্টুয়ালি ওরা চলে আসে। সো ওরা কিছু রেকর্ড করতে পারে না, ইটস ভেরি ক্রিপি। এন্ড by the way আসলে আসার পরে গাড়িতে উঠার পর ইট ওয়াজ ওয়ার্কিং ফাইন, বাট ওখানে করছিল না। সো আমি এটার কোন এক্সপ্লেনেশন খুঁজে পাইনি, বাট স্টোরি হচ্ছে গিয়ে ওইটা 1800s এর কোন একটা সেমেটারি, ওখানে অনেক মানুষ, দ্য লাস্ট মানুষ যাকে বেরি করা হয়েছে ওখানে সে 1800s এ মারা গিয়েছে। সো খুবই পুরনো একটা সেমেটারি, নতুন কোন ডেড মানুষ নেই ওখানে অবভিয়াসলি। অ্যান্ড ওখানে প্রায় সময় ফেসেস দেখা যায়। আমি গুগল করার পর যখন রিসার্চ করছিলাম এটা আপনাকে স্টোরি বলার জন্য, তখন আমি দেখেছি যে কিছু মানুষ মানে মানুষের মুখ দেখতে পারে, গাছের চিপা থেকে বা কিছু জাস্ট মুখ দেখতে পারে। অ্যান্ড সবকিছু লাইক ওভারঅল খুব ক্রিপি একটা জিনিস। অ্যান্ড লাস্ট আপনাকে আমি যে স্টোরিটা বলবো সেটা হচ্ছে গিয়ে হিউস্টন থেকে 45 মিনিটস দূরে একটা রোড, এটার নাম প্যাটারসন রোড। প্যাটারসন রোডে নাকি আপনি রাতের বেলা লাইক ইন দ্য মিডল অফ দ্য নাইট আপনি গিয়ে যদি ইন দ্য মিডল অফ দ্য রোড আপনি আপনার গাড়ির স্টার্ট বন্ধ করে রাখেন, তাহলে আপনার পুরো গাড়িতে ফিঙ্গার প্রিন্ট অর লাইক হ্যান্ড প্রিন্ট দিয়ে ভরে যাবে। দ্যাটস দ্য স্টোরি, এটা গুগল করলে ওটা পাওয়া যায়। সো আমার ফ্রেন্ড ওর আরো কয়েকটা ফ্রেন্ডস অ্যান্ড ওর বোন ওরা সবাই মিলে ট্রাই করে, অ্যান্ড ওরা অনেকক্ষণ মানে অনেকক্ষণ না কিছুক্ষণ ওয়েট করে, লাইক অ্যারাউন্ড 5 মিনিটস ওয়েট করে, আই থিঙ্ক আরো বেশি টাইম ওয়েট করার কথা ছিল। ওরা 5 মিনিটস ওয়েট করে ওরা গাড়ি থেকে বের হয়ে চেক করতে যায়। বাট আমার ফ্রেন্ডের বোন ও ভয় পাচ্ছিল বাইরে বের হতে, চোখে গাড়িতে রেখে যায়, ওরা আশেপাশে এক্সপ্লোর করতে যায় যে কি জিনিসটা কি ব্যাপারটা কি। বাট ওর বোন এত ফ্রিক আউট করা শুরু করে, ও অ্যাংশিয়াস হয়ে যায়, এজন্য তারপর ওদের ব্যাক করতে হয় ইমিডিয়েটলি, লাইক রাত 2-3টার দিকে ওদের ব্যাক করতে হয়। সো ওরা হ্যান্ড প্রিন্টটা দেখতে পারে নাই। বাট আমরা এই সামারে প্ল্যান করছি যাওয়ার জন্য উইদিন 3 উইকস। সো আমি যদি কিছু পাই আমি আপনাকে ভিডিও ফটো প্রুফ এগুলো সব পাঠাবো। থ্যাংক ইউ সো মাচ আমার স্টোরিগুলো শোনার জন্য। এগুলো খুব ভয়ের কিছু না, বাট জাস্ট ইন্টারেস্টিং যে হঠাৎ করে টেকনোলজি ফেলিয়ার ওর এরকম ফ্যান্টম সাউন্ডস অ্যান্ড ফ্যান্টম ফেসেস, দিস ইজ উইয়ার্ড, এজন্য আমি স্টোরিগুলো আপনাকে পাঠালাম। অলসো সাইড নোট, আমি কিন্তু ভূতাফেম অনেক বছর ধরে শুনছি, আপনি আমার স্টোরি একবার 2012 রেকর্ডিং শুনিয়েছিলেন, সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এত বছর ধরে ভূতাফেম দেওয়ার জন্য। আমি কিন্তু অনেক আগে থেকে, আমি একদম প্রথম থেকে ফলো করি, 2010 থেকে আমি ভূতি স্টিম ফলো করি, আমি এখন ডক্টর আলিফ অ্যান্ড আফটান ভাইয়ার স্টোরি শুনি, আমি এত বছর ধরে শুনি, আমি আমার পুরো ফ্যামিলি, আমি আম্মু, আমরা দুজন লং ড্রাইভে গেলে আমরা সবসময় ভূতাফেম শুনি। সো থ্যাংক ইউ সো মাচ, উই লাভ ভূতাফেম, কিপ আপ দ্য গুড ওয়ার্ক, থ্যাংক ইউ।
বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
Yes, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ইউ আর লিসনিং টু রেডিও ফুড থিয়েটার দ্য ফ্যাম, আমি রাসেল আছি সাথে, এবং আমার সাথে এই মুহূর্তে আর কেউ নেই, সবাই চলে গেছেন, এবং আমাদের আমরাও মোটামুটি শেষের দিকে চলে এসেছি। কোনো ব্রেক ছাড়া আমরা অনেকটা সময় ধরে আপনাদের সাথে কথা বলছি, এবং এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা সরাসরি একটু ফেসবুক এবং টুইটার ঘুরে আসব। আমাদের সঙ্গে অনেকেই এই মুহূর্তে আছেন, এবং আমি দেখতে পাচ্ছি আহমেদ হোসেন বায়েজিদ আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাফি আহমেদ। আহমেদ বায়েজিদ, আমি বুঝতে পারছি যে আপনার আমাদের ভূতাফেম অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো অনেকে জয়েন করছেন। আমি অন্ত মালিক আমাদের সাথে আছেন, এবং তিনি মাদারগঞ্জ থেকে শুনছেন। প্রিন্স রাজ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন রনি খান, এছাড়াও আমাদের সাথে আছেন প্রিন্স রাজেশ, তো নাম বললামই, নাজমুল রিয়েল আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এলসি রনি আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আরো অনেকেই আমাদের সাথে আছেন এই মুহূর্তে, অনেকে অনেক বার্ড করে লিখেছেন। আচ্ছা, এস আবু তালিব খান এবং আমাদের সাথে আরো অনেকেই এই মুহূর্তে আছেন, এবং তারা শুনছেন আমাদের। এখানে যদি আপনি খুঁজে পাবেন রাসেল আন্ডারস্কোর ভূত এফ এম, আর ইউ ডাবল এস ই ডাবল এল আন্ডারস্কোর ভূত এফ এম। বাবু ভাইয়ের স্টোরিটা, এই স্টোরিটাও মুভির মতো লাগছে, বাহ চমৎকার, মুভির মতো লাগা মানে আমি মনে করি ভালো, আপনি তার মানে এটা ভিজুয়ালাইজ করতে পারছেন, রাইট। আমাদের সাথে তুহিন ইসলাম আছেন, এবং ফোনে তার লো ব্যাটারি, এবং তিনি সেটা বলছেন। জুলহাস নেইমার আমাদের সাথে কুয়াকাটা থেকে শুনছেন, অনেক দূর থেকে শুনছেন, রাইট, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও নাইম রেজা দুর্জয় রয় আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি নুরুল আলম, এবং আলিফ ভাইয়ের ঘটনাটা খুব ভালো লাগলো, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আহমেদ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, অনেকেই থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য, এবং আমাদের স্টোরিগুলো নিশ্চয়ই আপনাদের আজকের যে স্টোরিগুলো ছিল সেগুলো নিশ্চয়ই ভালো লেগেছে। রেডিও ফুর্তির পেজে আপনারা অনেকেই কিন্তু আমাদের সাথে এই মুহূর্তে আছেন, এবং আমি দেখতে পাচ্ছি যারা আছেন তাদের মধ্যে রাজশাহী থেকে শুনছেন রেজওয়ান রাউহা, আমাদের সাথে সালফ সালাহিন, এস এম শরফুদ্দিন চিস্তি আমাদের সাথে আছেন, এমডি নাইমুর, এমডি নাজিউর রহমান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন এমডি নিলয় হুসাইন আছেন, আমাদের সাথে দেখতে পাচ্ছি সিন্ডারেলা আছেন, আমাদের সাথে দেখতে পাচ্ছি এছাড়াও সোহাগ আহমেদ, রকি, রাতুল আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আল আমিন সম্রাট, এবং আমাদের সাথে আছেন ফারাবি আল রাফি, আছেন মহিউদ্দিন আহমেদ বা অমি, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি মিশুক ইসলাম, আমাদের সাথে আছেন আর জে সাকিব, দেলোয়ার হোসেন বাবু, তাহসান আহমেদ জিহাদ, আমাদের সাথে আছেন এমডি মানিক শেখ সিরাজগঞ্জ থেকে, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তানজিব ফারাবি সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। এছাড়াও আমাদের যে পেজটা রয়েছে ভূত এফএমের, সেই পেজটাতেও আমি দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে এই মুহূর্তে আছেন, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ হাসান, সব আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আফতাব হাসিন খান আছেন আমাদের সঙ্গে, নবীন খান, এছাড়াও এমডি নাইমুর রহমান আমাদের সাথে আছেন, তিনি লিখছেন আবারও এক সপ্তাহ অপেক্ষা করব, আসলাম আমাদের সাথে আছেন বরিশাল থেকে, এমডি আবু সাইম উদয় আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল আছেন, আপন আপন আমাদের সাথে, রামিম আশরাফি সীমান্ত আমাদের সাথে আছেন, তারেক ভুঁইয়া আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন ইমন খান হৃদয়, এছাড়াও নিশাত আরা রোশনি আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও দেখতে পাচ্ছি ওয়াহিদুল্লাহ শিকদার, এছাড়াও সৌমিক সাপিন্স আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও রবিউল হোসেন, এছাড়াও আছেন রামিম আশরাফ সহ আরো অনেকে, আসলাম জিহাদ সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত আছেন এবং আমাদের সাথে পুরোটা সময় ছিলেন, আশা করছি অনেক এনজয় করেছেন। আমি আরো একবার যাওয়ার আগে আমাদের পেজগুলোর অ্যাড্রেস আপনাদের দিয়ে যেতে চাই, আমাদের যেখানে আপনি হচ্ছে আপনাকে লিখতে হবে, অর্থাৎ যদি কোনো ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনাদের মনে রাখতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ফুট এফ এম এদার ওয়েট রেডিও ফুটি ডট এফ এম, উইচ ইজ বিএইচ ডাব্লিউটি এফ এম এদার ওয়েট আর ডি আই ও এফ ও আর টি আই ডট এফ এম, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন। ঘটনাটি আজকের মতো এখানেই শেষ করব, কথা হবে আবারও আগামী শুক্রবার, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনু থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন, টাটা।
এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.কম।